বিশাল খাটের মাঝখানে শুয়ে আছে রাজনন্দিনী। কঙ্কালসার শরীরটা প্রায় বিছানার সাথে লেগে গিয়েছে, গাল দুটি ভিতরে বসা, চোখ কোটরে, গায়ের ঢাকা দেওয়া মখমলে চাদরের উপর রাখা দুটি হাত, দুটি শীর্ণ হাত। রাজা ভবানী প্রসাদ তার কন্যার বাম হাতটি ধরে বসে আছেন।
কষ্ট হচ্ছে বেটিয়া রানী, বল মেরে জেগার কেটে করে বল বেটিয়া রানী।
রাজবৈদ্য বলেই দিয়েছেন যে আজ রাত কাটবে না রাজকুমারী নন্দিনীর। রাজার তিন পুত্রর পর এই এক কন্যা। নন্দিনীর বয়স সবে 16, তার তিন দাদার থেকে সে অনেকটাই ছোট। বেশি বয়সে কন্যার জন্ম হতে গিয়ে মারা যান রানী, অতএব নন্দিনী বরাবরই তার পিতা এবং তিন ভাইয়ের আদরের এবং অতি প্রিয়। কিন্তু ভাগ্যের পরিহাসে মাত্র 16 বছর বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মারণ দুরারোগ্য ব্যাধি। তাকে সুস্থ করতে কার্পণ্য করেননি রাজা, দূর দূরান্ত থেকে ডেকে এনেছেন বৈদ্য, কিন্তু কেউই সুস্থ করতে পারেননি। কেউই এক বছরের বেশি আয়ু আছে বলে ভরসা দিতে পারেননি। নন্দিনী চোখ খুলে রয়েছে, তার চোখে এখনো কাতর আহ্বান। সে মৃত্যুর জন্য প্রস্তুত নয়, সে জীবনকে ভালোবাসে। এই রাজমহল, তার গয়না, রত্ন, ঐশ্বর্য, সবকিছুর প্রতি তার অগাধ ভালোবাসা। তার খাটে তার হাত ধরে বসে বাবা এবং দুই ভাই খাটের দুই পাশে দাঁড়িয়ে। মেয়েকে বাঁচিয়ে রাখতে তিনি যে কোনো মূল্য দিতে প্রস্তুত।
পানি, পানি!
কেউ কি নেই যে আমার এই নন্দিনীর প্রাণ বাঁচাতে পারে? সবাই কি দেখছিস? সবাই বেরিয়ে যা, বেরিয়ে যা! আগর নন্দিনী কো কুছ হুয়া তো সব কুছ, তো সব কুছ জলা কর রাখ কর দুঙ্গা।
ভবানী প্রসাদ!
ঠিক সেই মুহূর্তে কক্ষের দরজা খুলে গেল, প্রবেশ করল বড় রাজকুমার বিক্রম। তার পিছনেই একটি বিশ্রী আকৃতি পা রাখল কক্ষে, শতচ্ছিদ্র একটি কালো কাপড় গায়ে বুড়ির, অজস্র বলিরেখার ভাঁজে তার মুখটাই আর দেখা যায় না। গায়ের থেকে বহুদিন, হয়তোবা বহু বছর স্নান না করা বিশ্রী মোটকা গন্ধ আসছে। একটি লাঠির উপর ঝুঁকে দাঁড়ালো বুড়ি, চোখে কুটিল দৃষ্টি, মুখের হাসিটা অনেকটা সাপের ফনা তোলার কথা মনে করায়। বুড়ির আসল নাম কেউ জানে না, সবাই বলে ও ডায়ন, ডাইনি। কালো জাদু আর তন্ত্রমন্ত্র জানে বুড়ি। রাজা উঠে দাঁড়ালো।
এই ডায়ন, লোকে বলে তোর বিশাল ক্ষমতা, এটা কি সত্যি?
বুড়ি কুতকুতে চোখে তাকালো রাজার দিকে, প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করল।
আমি জানি কেন রাজকুমারকে দিয়ে আমাকে এখানে ধরে এনেছিস, আমি সব জানি।
কি জানিস?
সে আসছে রাজকুমারীর জন্যে, সে আসছে। তোর মহলের বাইরেই তাকে দেখলাম দাঁড়িয়ে থাকতে।
কে কে দাঁড়িয়ে, কে আসছে?
মত, মৃত্যু!
কক্ষে উপস্থিত চারজন রাজপুরুষের নিজেদের মুখে কথাটা স্বীকার করতে বাধবে, কিন্তু এটা সত্যি যে সেই মুহূর্তে প্রত্যেকের বুক কেঁপে উঠেছিল।
তুই তুই পারবি আমার মেয়েকে বাঁচাতে? পারবি? তুই যদি পারিস তবে তুই যা চাইবি তোকে তাই দেব, তোর সারা জীবন কোনো অভাব থাকবে না, এত সোনা দেব। বল, পারবি? হ্যাঁ পারবি?
মদকে ধোকা দিতে চাস? মৃত্যুকে আটকাতে চাস?
তাই নন্দিনী আমার জিগারের টুকরা, তাকে আমি মরতে দেব না। বল বল, তুই পারবি? তুই পারবি?
কুটিল দৃষ্টি ফুটে উঠল বুড়ি ডাইনির কালো চোখের মণিতে। বিশ্রীভাবে দাঁত বের করে হাসল। তখনই সেখানে উপস্থিত প্রত্যেকে লক্ষ্য করল যে বুড়ির দাঁতগুলো কুচকুচে কালো।
সোচলে হুকুম, তুই ঠিক এটাই চাস তো, যে এই মহলে মৃত্যু আসতে পারবে না, তাই তো? বেশ।
বুড়ি হাত পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। শ্বেত পাথরের চকচকে মেঝেতে সেই বিশ্রী নোংরা অশুভ বুড়ি বড্ড বেমানান। বুড়ি দুই হাত মাথার উপর তুলে অজানা ভাষায় চিৎকার করতে লাগল। সেই মুহূর্তে কক্ষের প্রতিটি প্রদীপ কেঁপে উঠল। আশ্চর্য, সব জানলা বন্ধ। আশ্চর্য, সব জানলা দরজা বন্ধ, কোনো বাতাস নেই, তবু দপ দপ কাঁপছে প্রতিটি অগ্নিশিখা। চিৎকার করছে ডাইনি, মুখে হাত ঢুকিয়ে নিজের লালা দিয়ে মেঝেতে কি সব অদৃশ্য চিহ্ন আঁকতে লাগলো বুড়ি। ঘেন্নায় গা ঘিন ঘিন করে ওঠে রাজকুমারদের। নন্দিনী চোখ বুঝে শুয়ে, বুঝছে না বা শুনছে না কিছুই। বুড়ি এবার একটা ছোট পুতুল মতো কিছু একটা বের করেছে, সেটাকে ধরে এমন ভাবে মন্ত্র পড়ছে যেন সেটার কানে কানে কথা বলছে। আঙুল তুলে নন্দিনীর খাটের দিকে দেখালো ডাইনি। চারজনের দৃষ্টি সেদিকে ঘুরে গেল। বিস্ময় আর ভয় মেশানো দৃষ্টিতে সকলে দেখল যে নন্দিনীর খাটের পিছনের দেয়ালে যেখানে ছায়া পড়েছে সকলের, সেখানে একটি বাড়তি ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে নেমে আসছে রাজনন্দিনীর দিকে। বুড়ি আবার মুখে আঙুল ঢুকিয়ে দাঁত দিয়ে কামড় দিল। আঙুলের ডগা বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। সেই রক্ত মেঝেতে ফেলল বুড়ি। পর মুহূর্তেই সকলে দেখল যে রাজকুমারীর দিকে নেমে আসতে থাকা কালো ছায়াটা মুহূর্তে দূরে ছিটকে মিলিয়ে গেল। অনেকটা যেন এক অদৃশ্য চুম্বকের টানে ছিটকে জানলা দিয়ে বেরিয়ে গেল সেটা। প্রদীপের আলো আবার স্বাভাবিক হয়েছে। বুড়ি উঠে দাঁড়িয়েছে। রাজা দেখলেন নন্দিনী চোখ খুলে তাকিয়েছে।
নন্দিনী বিটিয়া,
যা, আজ থেকে এই মহলে আর মৃত্যু প্রবেশ করতে পারবে না। এই কালো পুতুল যতদিন আছে ততদিন এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ।
কথা বলতে বলতেই কখন যেন বুড়ি দরজার কাছে পৌঁছে গিয়েছিল। মুহূর্তে দরজা খুলে বেরিয়ে গেল। তার পিছু নিয়ে দৌড়ে বেরিয়ে এলো দুই রাজকুমার। কিন্তু কি আশ্চর্য, বুড়ি নেই। বাইরের বড় বারান্দা খাঁ খাঁ করছে। বুড়ি ডায়ন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। শুধু মহলের দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে তার কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে, এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ।
এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ।
যোধপুর থেকে রামগড় যাওয়ার পথে পড়ে হাভেলিটা। এত বছর পর ফিরেছে হাভেলির মালিক, ফিরছে প্রফেসর অতীন্দ্র ব্যানার্জি, আর সানডে সাসপেন্সে ফিরছে ঘরের ছেলে মির্চি সোম। শুরু হচ্ছে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিজ্ঞান গাঙ্গুলির নতুন ভৌতিক কাহিনী এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ। এটি সানডে সাসপেন্সের প্রফেসর সিরিজের দ্বিতীয় কাহিনী। শুরু হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির প্রফেসর সিরিজের দ্বিতীয় অতিলৌকিক কাহিনী এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ।
অন্য সকল বাঙালির মতোই আমারও উট দেখলেই প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হলো, উট কি কাঁটা বেছে খায়? উটে চড়লাম তো বটে, তবে কাঁটা বেছে খায় কিনা সেটা দেখা হলো না। তবে উটে না চড়লেই ভালো হতো, আপাতত আমার পিঠ ব্যথা হয়ে আছে সেই কারণে। এখন আমি বসে আছি যোধপুরে, আকাশে তারা ঝিকমিক করছে, ফাঁকা একটা জায়গায় আগুন জ্বালিয়ে একদল স্থানীয় শিল্পী গান গাইছে আর বাজনা বাজাচ্ছে। আমি এবং সাথে আরো কিছু ট্যুরিস্ট বসে সেই গান শুনছি, অপূর্ব লাগছে। তবে সব সুর ছাপিয়ে যে যন্ত্র এখন আমাদের কানে মধু ঢালছে সেটি হল রাবণ হাত। যিনি সেটি সুপটু হাতে বাজিয়ে চলেছেন তিনি একজন অতি বৃদ্ধ মানুষ, মাথায় বড় লাল পাগড়ি, মোটা গোঁপ, পরনে ট্রেডিশনাল রাজস্থানি পোশাক, চোখ বুজে এক মনে বাজিয়ে চলেছেন বৃদ্ধ। এই যন্ত্র আমি প্রথমবার দেখছি, যদিও আগে ছবি দেখেছি বহুবার। এ হল আধুনিক বেহালা বা ভায়োলিনের পূর্বসূরি। এই যন্ত্রের চল এই রাজস্থান বাদে আর আছে শ্রীলঙ্কায়। এর নাম রাবণ হাত কারণ কথিত আছে এ যন্ত্র নাকি স্বয়ং রাবণ বাজাতেন। এই যন্ত্র বাজিয়ে তিনি মহাদেবের স্তব করতেন। রামের সাথে যুদ্ধে রাবণের মৃত্যু হলে হনুমান তার যন্ত্রটা নিয়ে আসে ভারতের এই অংশে। সে থেকেই নাকি এই রাজস্থানের অন্যতম বিখ্যাত বাজনা এটা। যা ঘুরে দেখার আজকেই ঘুরে দেখে নিতে হবে, কারণ কাল যেতে হবে রাজস্থানেরই অন্য এক জায়গায়। আমার বন্ধু জয়ের আমন্ত্রণেই রাজস্থান আসা। এর আগে একবার ছোটবেলায় এসেছিলাম মা বাবার সাথে, সেবার উঠে চড়া হয়নি, তাই এবার চড়তেই হবে ভেবে রেখেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, এইবার এসেছি জয়ের ডাকে। সে কোন এক রাজ পরিবারের ছেলে এবং তাদেরই রাজমহলে আমার কাল নিমন্ত্রণ, আগামী কয়েকদিন সেখানেই থাকতে হবে। তবে কিছু একটা সমস্যা আছে যেটা ও আমায় খুলে বলতে চায়নি। গান থামল, সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে হাততালি দিয়ে উঠল, আমিও দিলাম। এগিয়ে গিয়ে লোকজন যে যার মতো টাকা দিল। আমি বিশেষ করে বৃদ্ধটির হাতে আলাদা করে একটি 100 নোট গুঁজে দিলাম। এই শিল্পীর যোগ্য পুরস্কার কোনো সম্রাটের সমস্ত অর্থ ব্যয় করেও দেওয়া যায় না। গান শুনতে শুনতে খেয়াল করিনি অনেকটাই রাত হয়ে গিয়েছে। জয় আগে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে ঠিক সকাল 8টায় যেন তৈরি থাকি, গাড়ি আসবে। অতএব আমি আর দেরি না করে হোটেলের পথ ধরলাম।
আপ প্রফেসর ব্যানার্জি?
ইয়েস।
নমস্তে সাহেব, ছোটে হুকুম নে ভেজা হ্যায় হামে।
গাড়ির পেছনের দরজা খুলে মোটা মতো ড্রাইভার লোকটি দাঁড়াল। ড্রাইভার পেছনের ডিকি খুলতে যাচ্ছিল, আমি বাধা দিলাম। আমার সাথে ছোট একটিমাত্র হুইলার এবং একটি কাঁধের ল্যাপটপ ব্যাগ, সিটেই নিয়ে বসে পড়লাম।
তো চলে?
হ্যাঁ চলি। একটা মেসেজ করে জয়কে জানিয়ে দিলাম যে আমি রওনা হয়েছি। জি, আপকা নাম?
জি সুখি বুলাইয়ে হামে।
তো সুখী জি, ইয়ে হাভেলি পৌঁছনে মে কিতনা ওয়াক্ত লাগেগা?
জি লম্বা রাস্তা হে সাহেব, লগভগ 5 ঘন্টে।
হ্যাঁ, দীর্ঘশ্বাস ফেলে হেলান দিলাম সিটে। একেই পিঠে ব্যথা, তারপর 5 ঘন্টা বসে থাকতে হবে, কাল আর নড়তে পারলে হয়। দেখা যাক কি আছে কপালে। 5 ঘন্টা অতিক্রান্ত, গাড়ি এখনো চলছে। শহুরে পাকা রাস্তা ছেড়ে গাড়ি মেঠো গ্রাম্য পথ ধরেছে 1.5 ঘন্টা আগে। পথের ধারে লোকজন আর কয়েকটা ছোট বাড়িঘর দেখা যাচ্ছিল এতক্ষণ, কিন্তু এখন আর তাও দেখা যাচ্ছে না।
হঠাৎ একটা ঝটকা দিয়ে গাড়ি থেমে গেল। ক্যা হুয়া সুখীজি?
ক্যা পতা সাহেব, দেখতে হ্যায়।
সুখী কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল বটে, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। সে বেরিয়ে গিয়ে গাড়ির বনেটটা খুলে দাঁড়াল। আমিও সেই সুযোগে নেমে একটু পিঠ আর পাটা সোজা করলাম। পিঠটা টনটন করছে। আরো আধ ঘন্টা কলকবজা নাড়াচাড়া করেও সুখী দেখলাম বিশেষ সুবিধে করতে পারছে না।
আচ্ছা, ইহাঁ আসপাস কোই গ্যারাজ হ্যায়?
জি প্রফেসর সাহেব, আপ এক ঘন্টা বৈঠিয়ে, আমি লোক নিয়ে আসছি।
আচ্ছা ঠিক ঠিক হ্যায়। ঘড়ি দেখলাম, আমার খিদেও পেয়েছে বেশ। এর মাঝেই দুবার জয়ের ফোন এসে গেছে।
আচ্ছা সুখীজি, ইয়ে যো হাভেলি হ্যায়, কত দূর এখান থেকে?
বেশি দূর নয় সাহেব, সোজা পথ, গাড়িতে বাস 10 মিনিট।
বাহ, তো শুনিয়ে সুখীজি, এক কাম কিজে, আপ গাড়ি গ্যারাজ মে লে যাইয়ে, আমি এইটুকু পথ না হেঁটে চলে যাব, বেকার এক ঘন্টা ওয়েট করার মানে নেই। মেরা যো ব্যাগ হ্যায় ওটা আমি গাড়িতেই রেখে যাচ্ছি, আপ জরা ও গাড়ি কা লক কর দিজিয়ে দরওয়াজা, ঠিক হ্যায়?
আমার হুইলারটা গাড়িতেই ছেড়ে দিলাম, ওটাও নিয়ে আসুক। আমি শুধু কাঁধে ল্যাপটপ ব্যাগ নিয়ে হাঁটা লাগালাম। 10 মিনিট গাড়িতে লাগলে হেঁটে যেতে 20-30 মিনিটের বেশি লাগার কথা নয়। আর এই গাড়িতে চলার থেকে হেঁটে যাওয়া আমার কাছে এই মুহূর্তে বেশি সুবিধের হবে। সোজা পথ ধরে হাঁটছি, খারাপ লাগছে না, রোদের তেজ নেই বললেই চলে। দুই দিকে শুধুই ধুধু খোলা প্রান্তর, গাছপালা বিশেষ নেই। মিনিট 15 হাঁটার পরেই রাজমহলের প্রাচীর চোখে পড়ল। আর চোখে পড়ল মাঝরাস্তায় একটা বাচ্চা মেয়ে, ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মহলের দিকে তাকিয়ে। আমার পায়ের আওয়াজ পেয়ে আমার দিকে ফিরল। বয়স বেশি নয়, 8 কি 9 হবে। সাধারণ কালো ঘাগরা পরে আছে, মুখটা মিষ্টি। আমায় দেখে ঠোঁটে হাসি ফুটল। আমিও হেসে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মেয়েটা বেশ অবাক হল, আমার দিকে কেমন ভাবে একটা তাকাল, যেন আমি বিরাট অদ্ভুত কোনো একটা জিনিস। গুনগুন করে কি বলল সেটা পরিষ্কার বুঝতে পারলাম না, তবে শুনলাম
সম্ভবী।
সম্ভবী, বাহ সুন্দর নাম।
মেয়েটি প্রশ্ন করল,
তুমি হাভেলি যাচ্ছ?
হ্যাঁ, এখানে আর তাছাড়া কোথায় যেতে পারি বলো, আর তো কিছুই নেই।
মেয়েটা হেসে উঠল খিলখিল করে। আমি হাভেলির দিকে হাঁটা দিলাম, মেয়েটাও দেখি আমার পাশে পাশেই হাঁটছে। আমি গল্পের ভঙ্গিতে বললাম, আচ্ছা তুমি কোথায় থাকো?
এখানেই আশেপাশে।
ও, তো এখানে তো তোমার কোনো খেলার সাথী আমি দেখছি না, তুমি এখানে একা একা কি করছিলে সম্ভবী?
অপেক্ষা করছিলাম, তুমি কি এখানেই থাকবে?
হ্যাঁ ইচ্ছে তো আছে তাই।
আচ্ছা তুমি কি রাজ পরিবারের কেউ?
না, এখানের হুকুম আমার বন্ধু।
তুমি কে?
আমি, আমার নাম অতীন্দ্র, আমি পড়াই জানো, তবে বাচ্চাদের না, একটু বড়দের।
মাস্টার?
তা বলতে পারো, তবে মাস্টার নয, প্রফেসর।
ও,
কিছুক্ষণ চুপ থেকে মেয়েটা আবার প্রশ্ন করল,
তুমি কি জন্য এখানে এসেছো?
এমনি ঘুরতে।
ও,
চলে এসেছি প্রায়। হাভেলির বড় গেটটা এবার দেখা যাচ্ছে। মেয়েটা আবার বলল,
তুমি আমার একটা কাজ করে দেবে?
আমি কৌতুকের দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম।
কি কাজ বলো?
গেটের কাছে এসে গেছি, বাড়িটা দেখা যাচ্ছে, রাজমহলই বটে। মহলের দিকে তাকিয়ে মেয়েটা বলল,
এখন না, পরে বলবো।
আচ্ছা।
আমি পকেট থেকে একটা চকলেট বের করে মেয়েটার দিকে এগিয়ে দিলাম। মেয়েটা ঘাড় নাড়ল,
তুমি চকলেট খাও না?
না, আমি এখন যাই, পরে দেখা হবে। হ্যাঁ,
আমায় আর কিছু বলার সুযোগ না দিয়েই মেয়েটা হাঁটা দিল। আর তখনই গেটের ভেতর থেকে ডাক এলো,
আরে ব্যানার্জি, আও আও, এসো এসো।
তাকিয়ে দেখলাম জয় এগিয়ে আসছে গেটের ওদিক থেকে মুখে হাসি নিয়ে।
কয়েক বছর আগে শেষ দেখেছিলাম, এখন একটু মোটা হয়েছে জয়।
আরে কি ব্যাপার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো?
আরে কিছু না কিছু না, বলো তুমি কেমন আছো?
বেরিয়ে এসে আমার হাত চেপে ধরল জয়।
ভাই, তুমি যে কষ্ট করে আমার কথা রাখতে এত দূর এসেছো, সেই জন্য কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব। যাই হোক, আমি আমি বহুত বহুত খুশি হয়েছি।
রাজার হুকুম কিভাবে অমান্য করি বলো? তাছাড়া রাজমহলে কয়েকদিন রয়্যাল লাইফ কাটানোর এরকম একটা সুযোগ কি হাতছাড়া করা যায়? হ্যাঁ,
এসো এসো এসো, জলদি এসো জলদি এসো, খিদে পেয়েছে তো নিশ্চয়ই, খানা রেডি আছে।
খিদেটা এতক্ষণ মনে ছিল না, কিন্তু এবার পেটটা মোচড় দিয়ে উঠল। ঘড়ি দেখলাম 2:10, সেই সকাল 7:30 খেয়ে বেরিয়েছি, খিদে তো পাবেই। দুজনেই ঢুকলাম গেট পার করে। হাভেলির সামনে একটা ছোট বাঁধানো জলাশয়, পাশে 2 পুরনো দেবদূতের মূর্তি। গেট পার করতেই টের পেলাম ব্যাপারটা, একটা অদ্ভুত হিম শীতল ভারী বাতাস যেন আমাকে ধাক্কা মেরে ভেতর থেকে নাড়া দিয়ে গেল মুহূর্তে। আমার গায়ে কাঁটা দিল। পাশে জয়ের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে কিছুই টের পায়নি।
আরে কে হুয়া, তুমি তখন থেকে এরকম স্টিফ হয়ে বসে আছো কেন?
না না না, কিছু না কিছু না। খেতে বসে প্রশ্নটা আমায় করল জয়, কথাটা ভুল বলেনি। গাড়ি এখনো আসেনি তাই জামা কাপড় বদলাতে পারিনি, শুধু হাত মুখ ধুয়ে খেতে বসেছি বড় ডাইনিং হলে। এই বড় ডাইনিং টেবিলটায় আপাতত শুধু আমি আর জয়, আর সাথে এক গাদা খাবার দাবার, এলাহি আয়োজন। কিন্তু আমার আড়ষ্টতার কারণটা ওকে ঠিক বলতে পারছি না, অন্তত এখনই বলতে চাইছি না। তবে আমি বোধহয় অনুমান করতে পারছি আমায় এখানে আমন্ত্রণ করার আসল কারণটা।
আরে তুমি তো খাচ্ছই না, খাবার ভালো হয়নি নাকি? বাঙালির মাছি ছাড়া চলে না।
না 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 না, খাবার দারুণ হয়েছে, মানে রয়্যাল ইন দ্য রিয়েল সেন্স। আরো কিছুক্ষণ এ কথা সে কথার পর জয়কে আমি উৎসাহ দিলাম আসল কথাটা বলার। জয় নিজের গদি দেওয়া চেয়ারে একটু নড়ে চড়ে বসল।
আসলে এই হাভেলি, এই মহলে কিছু সমস্যা আছে।
কি সমস্যা?
দেখো ব্যানার্জি, তুমি তো জানোই যে আমি ছোট থেকেই মুম্বাই আর কলকাতায় বড় হয়েছি, এইখানে আমি কম এসেছি। ছোট থেকে বাবার কাছে শুনে এসেছি যে আমি রাজ পরিবারের ছেলে, কিন্তু কোনোদিন এই মহলে আসিনি। কারণটা জানতাম না বা মনে কখনো সন্দেহ হয়নি। বাবা মারা গিয়েছে 3 আগেই, আমি আর মা মুম্বাইতেই ছিলাম। গত বছর হঠাৎ করে খবর পাই যে আমার যে আঙ্কেল এতদিন এই বাড়ির মালিকানা নিয়েছিলেন তিনি মারা গিয়েছেন, অতএব এই মহল এখন আমার, অতএব আমায় এখানে আসতেই হবে। মা ঘোর আপত্তি তুলল, কিন্তু আমিও এবার নাছোড় বান্দা, অতএব শেষ পর্যন্ত এখানে চলে এলাম।
আচ্ছা, আর তোমার মা?
মাও এখানেই আছে, যখন বুঝল যে আমি আসবই তখন মা বলল তাহলে সেও সঙ্গে আসবে, আমায় একা ছাড়বে না হারগিজ। সেই থেকে মা আর আমি এখানেই আছি। যাই হোক, এখানে এসে তো আমি অবাক, এত বড় সম্পত্তির মালিক আমি হয়ে এতদিন কিনা মুম্বাইতে বিজনেস নিয়ে খেটেছি। মায়ের উপর রাগই হল। আমি এখানে এসে ঠিক করে ফেললাম কি করব। এই বিশাল প্রাসাদ মেনটেন করে টাকা নষ্ট করার কোনো মানে নেই। রাজস্থানের অন্যান্য রাজপরিবার যা করেছে আমিও তাই করব। এই হাভেলির 80% হোটেল ভাড়া দিয়ে দেব, তারা বছরে যা ভাড়া দেবে তাতে আমার সারা জীবন আরামে চলে যাবে। আমি সেই হিসেবে সব ঠিক করেও ফেললাম কয়েক মাসে।
আচ্ছা, এখানে হোটেল চলবে? হ্যাঁ মানছি আশেপাশের দৃশ্য মনোরম, কিন্তু তবু আই মিন এটা তো ঠিক পপুলার টুরিস্ট স্পট নয়।
ওহি তো ব্যবসায়ী বুদ্ধি প্রফেসর, রাজস্থানের টোপোগ্রাফি ওয়ান্ডারফুল, এখানে মরুভূমি যেমন পাওয়া যায় সেরকম জঙ্গলও পাওয়া যায়। এই মহলের পিছনে গভীর জঙ্গল চোখে পড়েছে নিশ্চয়ই, ওটাও রাজ পরিবারের সম্পত্তির অংশ। এবার বুঝতে পারছো তো, হোটেলের সাথেই যদি এখানে ফরেস্ট সাফারি শুরু হয় তাহলে টুরিস্ট আসবেই, বিশেষ করে ফরেন টুরিস্ট। কোনো জায়গায় টুরিস্ট স্পট হয় না, সেটা বানাতে হয়। যেমন জয়সালমের, তুমি তো আমার চেয়ে ভালো জানবে, ওই ছোট্ট শহরকে টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছিল দ্য গ্রেট রের ওই একটা ছবি।
তো গ্রেট, দারুণ পরিকল্পনা। তাহলে সমস্যাটা কোথায়?
নিজের প্ল্যানের কথা বলার সময় জয়ের মুখে যে খুশির ভাবটা ফুটে উঠেছিল সেটা নিমেষে মুছে গেল। সে বলল,
সমস্যা হলো এই হাভেলি নিয়ে। ইটস হন্টেড।
আইসি।
কি ব্যাপার, তুমি অবাক হলে না শুনে?
আগে তুমি বলো, আমি তারপর বলবো।
ওকে, তুমি তো জানোই যে আমি এই সব একদমই বিশ্বাস করতাম না, কিন্তু এই মহল, এই মহলে এসে আমি সম্ভবত জীবনে প্রথমবারের জন্য দেখেছি ভয়কে। এই কথাগুলো মায়ের সামনে বললে মা কালকেই আমায় নিয়ে মুম্বাই ফিরে যাওয়ার জেদ ধরবে, তাই মাকে ইচ্ছে করেই নামতে দিইনি নিচে, যাতে তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে পারি। মা আর অন্যদের সামনে সাহসের অ্যাক্টিং করি ভাই, কারণ ওরা যদি দেখে যে আমিও ভয় পাচ্ছি তাহলে ওদের সামলানো মুশকিল হয়ে যাবে।
ঘটনাটা কি
সেটা বুঝতে গেলে তোমায় আগে আমার পরদাদার বাবার আমলের একটা গল্প বলতে হবে। সে ঘটনা অনেক অনেক বছর আগের। এই কাহিনী আমি ছোট থেকেই শুনে এসেছি, কিন্তু সেটাকে এতদিন নিছক কাহিনী বা পারিবারিক লেজেন্ড বলেই ভাবতাম। এই প্রাসাদের রহস্য বুঝতে গেলে তোমায় আগে সেই কাহিনী জানতে হবে। আমার পরদাদার বাবা রাজা ভবানী প্রসাদ সিং এর ছিল তিন ছেলে, বীরেন্দ্র, রাঘবেন্দ্র আর মহেন্দ্র, আর ছিল একমাত্র মেয়ে নন্দিনী। নন্দিনীর জন্ম দিতে গিয়ে রানীর মৃত্যু হয়েছিল, তাই তার দাদাদের ও বাবার খুবই আদর ছিল। সে রানীর শেষ স্মৃতি হিসাবে সকলে তাকে খুবই স্নেহ করত, কিন্তু যখন নন্দিনীর মাত্র 16 সাল হল কিছু একটা রোগ ধরা পড়ে তার। কি রোগ তা ঠিক জানি না, সম্ভবত ক্যান্সার। ওষুধ হার মানায় রাজা ভবানী প্রসাদ আশ্রয় নেন কালা জাদুর। সেই সময় এই রাজ্যে এক ডায়ন থাকত। রাজা তাকে মহলে ডেকে এনে বলে যে সে যদি মৃত্যুকে নন্দিনীর থেকে দূরে সরিয়ে দিতে পারে তবে সে যা চাইবে তাই দেবে। ডায়ন ছিল স্বয়ং শয়তানের উপাসক। সে একটি ভয়ানক শয়তানি করেছিল সেই রাতে। রাজার কথার ভুল ব্যাখ্যা করে এক সর্বনাশ দেশে ঘটিয়েছিল সেটা সেই সময় কেউ বোঝেনি। ডায়ান সেদিন একটি ছোট পুতুলের উপর কালা জাদু করে মৃত্যুকে এই মহলে প্রবেশ করা থেকে আটকেছিল।
জয় চুপ করতে আমি প্রশ্ন করলাম, তারপর রাজকুমারী নন্দিনী কি বেঁচে গিয়েছিল?
হ্যাঁ, সেই রাতেই সে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু তার জীবন হয়ে গিয়েছিল অভিশপ্ত। দীর্ঘ যন্ত্রণাময় জীবন ছিল নন্দিনী, কিন্তু তবুও তার বাঁচার স্বাদ ছিল অপরিসীম। সমস্যা ছিল অন্য জায়গায়। ডায়ান রাজাকে ঠকিয়েছিল এবং সেই রাতে আসলে আমাদের এই মহলে নেমে এসেছিল এক এক ভয়ঙ্কর অভিশাপ। আসলে মানুষের শরীর তো সময়ের সঙ্গে ধ্বংস হবেই, তার আত্মা মুক্তি পায় মৃত্যুতে। কিন্তু শোনা যায় যে সেই রাতের পর থেকেই এই মহলে মারা যাওয়া প্রতিটি মানুষের আত্মার মুক্তি হয়নি, তারা প্রত্যেকে আজও এই মহলেই বন্দী হয়ে ঘুরে বেড়ায়। এবং কথাগুলো যে সত্যি তার প্রমাণ আমি নিজে পেয়েছি।
কি প্রমাণ?
ব্যানার্জি, বিশ্বাস করো, আমি নিজের চোখে ওদের দেখেছি, অনুভব করেছি। কয়েকশো বছর ধরে এই মহলে যাদের মৃত্যু হয়েছে তারা এই মহলেই ঘুরে বেড়ায়। এই হাভেলি, রাত হলেই এক অভিশপ্ত প্রেত পুরি হয়ে যায়।
আমাদের খাওয়া শেষ হয়েছে ইতিমধ্যে, জয় একটা পাইপ বের করে তাতে তামাক ঠেসে আগুন দিল। তার বরাবরই এই নেশা। কিছুটা ধূমপান করে তারপর বলল,
রাতে এই মহলে কেউ থাকে না, নকার চাকার কেউ না, শুধু আমার বাবার খাস আদমি বনওয়ারি বাদে। সারা রাত এখানে না থাক, আমি বলবো না, বলে বোঝাতেও পারবো না, তুমি তুমি নিজেই বুঝবে আজ রাতে।
জয়, তুমি একটু আগে জানতে চাইছিলে না যে আমি কেন স্টিফ, মানে আড়ষ্ট হয়ে বসে আছি?
হ্যাঁ, কেন?
দেখো, তুমি তো জানোই যে এসব বিষয়ে আমি সাধারণের থেকে বেশি সেন্সিটিভ। আমি কিন্তু এখানে পা দিয়েই এই অস্বাভাবিকতাটা টের পেয়েছিলাম। তোমায় না ঠিক বুঝিয়ে বলা সম্ভব নয় এই অনুভূতি, কিন্তু এই মহলের বাতাস ভারী, ছায়াগুলো যেন বড্ড বেশি ঘন অন্ধকার, সূর্যের আলো তীব্রতা যেন কম, এবং
এবং
না কিছু না, তুমি আমার সাহায্য চাও, তাই তো?
ইয়েস প্রফেসর।
আমার কথা যদি শোনো তাহলে বলবো এখান থেকে চলে যাও। দেখো, আমি কোনো মিরাকল ওয়ার্কার বা ওঝা গুণিন টুনিন নই জয়, আমার কাছে কোনো মন্ত্র নেই যার গুণে নিমেষে সব সমস্যার সমাধান হতে পারে।
আমি সব ছেড়ে ফিরেই যাব ব্যানার্জি, কিন্তু এভাবে হেরে যাব আমি? এই মহলের উপর কিসের অভিশাপ? কেন আত্মারা এখান থেকে মুক্তি পায় না? এই রহস্যের উত্তর একমাত্র তুমি খুঁজে বের করতে পারবে বলে আমার বিশ্বাস। একবার প্রফেসর, একবার আমি চাই, একবার অন্তত আমি পালিয়ে যাওয়ার আগে তুমি চেষ্টা করে দেখো।
বেশ, আমি চেষ্টা করব বন্ধু, কথা দিলাম। জয় আমার হাতটা চেপে ধরল।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রফেসর, থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধু। তুমি যদি চেষ্টায় বিফল হও তবে আমি এই বাড়ি বরাবরের মতন ছেড়ে দেব, কথা দিলাম।
এর কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম মহলের সমস্ত কাজের লোক এক এক করে সরে পড়তে শুরু করল। তার মানে প্রত্যেকেই সূর্যাস্তের আগেই এই জায়গা ত্যাগ করতে চাইছে। স্বাভাবিক, কারণ বাতাস ক্রমেই ভারী হয়ে উঠছে, আমি টের পাচ্ছি। রাতের খাবার একজন কর্মচারী ঘরে দিয়ে গিয়েছে বিকেলেই। মেটালের পাত্রের নিচে একটা তেলের বাতিতে আগুন জ্বলছে যাতে পাত্রের ভেতরের খাবার গরম থাকে রাত অবধি। জয় একবার এসে আমায় বলে গেল,
ব্যানার্জি আমি নিজের ঘরে গেলাম, কারণ রাতে মাকে একা রাখা যাবে না। এই দুটো ঘর পরেই আমাদের মাস্টার বেডরুম, কিছু দরকার পড়লে ডাকবে বা কল করবে। হ্যাঁ, রাতে খুব সাবধানে থাকবে ব্যানার্জি, আমি চাই না এখানে আমার কথায় এসে তোমার কোনো বিপদ হোক। আর যাই হয়ে যাক, ঘর থেকে বেরোবে না।
আমি ওকে আশ্বস্ত করলাম যে আমি সাবধানেই থাকব এবং আমার কোনো ক্ষতি হবে না। ঘরের দরজায় খিল দিয়ে পাশের টেবিল চেয়ারটা টেনে নিয়ে বসলাম। পয়েন্ট ধরে লিখে রাখতে হবে এখনো অবধি যা যা তথ্য পেয়েছি, কিন্তু বেশিক্ষণ লিখতে পারলাম না কারণ ঘরের আলোটা কমে এলো। না, নিভছে না, কিন্তু আলো ছড়িয়ে পড়তেও পারছে না। এক অচেনা অন্ধকার যেন প্রতি মুহূর্তে আলোকে চেপে দিচ্ছে। এরপরেই শুরু হল একটা কিচকিচ শব্দ। শব্দটা আসছে বাইরে থেকে। চেয়ার ছেড়ে উঠে জানলার দিকে এগিয়ে গেলাম। জানলা খুলে নিচে তাকাতে দেখতে পেলাম বাগানের একটি গাছের ডাল থেকে ঝুলতে থাকা একটা দোলনা থেকে আওয়াজটা আসছে। পুরনো জং ধরা শিকলের নড়াচড়ায় এরকম শব্দ হচ্ছে। চাঁদের আলোয় দেখতে পাচ্ছি দোলনাটা ফাঁকা, কিন্তু ওটা ঠিক একভাবে দুলে যাচ্ছে যেন কেউ ওতে বসে দোল খাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম এবং একটা অদ্ভুত জিনিস দেখতেও পেলাম। চাঁদের আলোয় দোলনাটা খালি, কিন্তু যেই মুহূর্তে দোলনাটা আলো ছেড়ে গাছের ছায়ার আড়ালে যাচ্ছে তখনই দেখতে পাচ্ছি
ওতে একটা কেউ একজন বসে আছে। আমি বেশ কয়েক মিনিট তাকিয়ে দৃশ্যটা দেখলাম। নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি যে এইসব নিয়ে বেশি ভাবতে নেই। ব্যাখ্যাতীতের ব্যাখ্যা খুঁজতে গেলে তা কখনোই পাওয়া যায় না, আর তখনই ভয় ঢোকে মস্তিষ্কে। তাই জানলাটা বন্ধ করে চলে আসতে যাচ্ছিলাম, তখনই আরও একটা দৃশ্য চোখে পড়ল। উল্টো দিকের মহলের ছাদে কেউ একজন দাঁড়িয়ে, মহিলা বলেই তো মনে হচ্ছে আলো আধারিতে, সে দাঁড়িয়ে আছে একেবারে ছাদের ধারে। পর মুহূর্তেই মহিলা ঝাঁপ দিল ছাদ থেকে নিচে, যদিও কোনো শরীর মাটি স্পর্শ করল না। মহিলার শরীরটা মাঝ শূন্যতেই মিলিয়ে গেছে অন্ধকারে। আমি জানলাটা বন্ধ করে দিলাম। খেয়াল করলাম মহল জুড়ে লোকজনের হেঁটে বেড়ানোর আওয়াজ শুনতে পাচ্ছি। দূরে মহলের অপর প্রান্তে কেউ সেতার বাজাচ্ছে বড় মিষ্টি সুরে, কিন্তু এই অদ্ভুত পরিবেশে সে সুর শুনে গায়ে কাঁটা দিচ্ছে। আমার মনে হলো আমার দরজার ঠিক বাইরে কেউ দাঁড়িয়েছে। কে দাঁড়িয়ে? জয়। এগিয়ে গেলাম দরজার দিকে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পেলাম না। বেরিয়ে এলাম লম্বা বারান্দায়। উত্তর মহল থেকে জন্তু বা অন্য কিছুর কান্নার শব্দ আসছে, অদ্ভুত একটা কান্না যা শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। আমি সেই দিকেই হাঁটতে শুরু করলাম। মাঝে একটা বড় ঘরে এলাম। ছাদে তিনটি বড় ঝাড়বাতি, মেঝেতে লাল গালিচা। মহলের আলোগুলো জ্বলছে বটে, কিন্তু ওদের ঔজ্জ্বল্য যেন কোনো এক অজানা মন্ত্র বলে লুপ্ত হয়েছে। অদ্ভুত আলো আধারিতে গোটা মহল ডুবে আছে, আর সেই কান্নার শব্দ হয়েই চলেছে। লক্ষ্য করলাম মেঝেতে গালিচাটা এক জায়গায় উঁচু হয়ে নড়ছে, বিড়াল বা ছোট কুকুর জাতীয় কিছু একটা নিচে ঢুকে আছে। সেটা চলতে শুরু করলো কার্পেটের নিচে নিচেই। কার্পেট যেখানে শেষ হয়েছে ওই অবধি কার্পেট উঁচু হয়ে এগিয়ে গেল। আমি অপেক্ষা করলাম যে ওটা বেরোলে দেখব যে সেটা বিড়াল না কুকুর না ইঁদুর, কিন্তু আমায় আশ্চর্য করে দিয়ে গালিচার নিচ থেকে কিছুই বেরোল না। বুঝলাম যে এই মহলের আত্মাদের তালিকাটি শুধুমাত্র মৃত মানুষেই সীমিত নয়। কান্নাটা হঠাৎই থেমে গেল, এতক্ষণ সেটাই লক্ষ্য করে চলছিলাম। তাই এবার আমি বুঝতে পারলাম না ঠিক কোন দিকে যাওয়া উচিত। সামনে একটা দরজা দেখে সেটা দিয়ে ঢুকে আরও একটা বড় ঘরে এসে পড়লাম। এটা একটা গ্যালারি, চারদিকে দেয়াল জুড়ে অনেকগুলো বড় বড় অয়েল পেন্টিং রাখা, সবই রাজপরিবারের সদস্যদের ছবি। এর মধ্যে নিশ্চয়ই রাজকুমারী নন্দিনীর ছবিও থাকবে। তাকে কি খুঁজে পাওয়া খুব অসুবিধা হবে? কারণ যতদূর শুনলাম তিনি রুগ্ন ছিলেন আজীবন, নিশ্চয়ই তার চেহারায় সেই ছাপ থাকবে। আমি সবকটি মহিলা ছবি এক এক করে দেখলাম, কিন্তু কাউকেই রুগ্ন বা শীর্ণ বলে মনে হল না। তাহলে কি নন্দিনীর ছবি এখানে নেই? কান্না শব্দটা আবার শুরু হল, এবারে বেশ কাছ থেকে আসছে। সুদূর পশ্চিম ভারতের মরুপ্রদেশের এই সুবিশাল প্রেতপুরীতে রাতের অন্ধকারে এই কান্নার আওয়াজ যে কতটা ভয়ের, সেটা ভাষায় বর্ণনা করার মতো সাহিত্য বা অক্ষর জ্ঞান আমার নেই। শুধু এইটুকু বলতে পারি, হঠাৎ শব্দটা শুরু হওয়ায় বুকে যেন একটা ধাক্কা লাগল। ভালো করে শুনে বুঝলাম কান্নাটা আসছে সিঁড়ির দিক থেকে। সেদিকে এগিয়ে গেলাম। এদিকে আবার আলো আরো কম, অন্ধকারে
অস্পষ্ট একটা ছায়া মূর্তি দেখতে পাচ্ছি। পা দুটো সামনে ভাঁজ করে হাঁটুর মাঝে মাথা গুঁজে কেঁদে চলেছে এক অপার্থিব দুঃখের সুরে। একটা বাচ্চা ছেলে বলেই তো মনে হলো দেখে। আমি ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। মাথা হেঁট করে কেঁদে চলেছে ছেলেটা। পরনের পোশাক কিন্তু খুব একটা প্রাচীন আমলের বলে মনে হলো না, কুর্তা পাজামা পরে আছে বলে মনে হলো। এদিকটা অন্ধকার বেশি, তাই পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশের আলো ফেললাম ছেলেটার উপর। না, নেই, কোথায় গেল? বুঝলাম আলোয় এদের কাউকে দেখা যায় না। ফ্ল্যাশটা অফ করতেই আবার একই জায়গায় দেখলাম ছেলেটা একইভাবে বসে আছে। এবার আমি প্রশ্ন করলাম, তুমি কে? কোনো উত্তর এলো না। আমি আরো একবার প্রশ্ন করলাম, আমি কিন্তু তোমায় দেখতে পাচ্ছি, কে তুমি বলো? তোমরা এখানে কেন আছো? কিসের টানে? ছেলেটা এবার ধীরে ধীরে মাথা তুলল। আবছা অন্ধকারেও দেখতে পেলাম ছেলেটার কপালের এক পাশটা বিশ্রীভাবে থেতলে আছে, খুলি ফাটিয়ে কিছুটা ঘিলু উঁচু হয়ে আছে মনে হল। এই প্রথমবার আমি মনে মনে ধন্যবাদ দিলাম এদিকে আলো কম থাকার জন্য। থেতলে বিকৃত হওয়া মুখটা, আমি নিশ্চিত বড়ই ভয়াবহ দৃশ্য হতো আমার জন্য। হঠাৎই কিছু একটা ঘটল। একটা হিম শীতল ঠান্ডা বাতাস যেন কোথা থেকে উঠে এসে তাপমাত্রা কয়েক ডিগ্রি নামিয়ে দিল। খেয়াল করলাম মুখ থেকে নিঃশ্বাস ছাড়ার সময় ধোঁয়া বেরোচ্ছে। মুহূর্তে পরিবেশে কিছু একটা অপার্থিব পরিবর্তন হয়েছে, একটা অশুভ পরিবর্তন। তার উপস্থিতি শুধু আমার নয়, এই প্রেতপুরীর অন্যান্য শরীরী ও অশরীরী প্রাণীদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি করল। বাড়ির বাগান থেকে বেশ কয়েকটি কুকুর একসাথে কেঁদে উঠল এক অদ্ভুত করুণ সুরে, যেন কিছু একটা দেখে ওরা ভয় পেয়েছে। এই বাড়িতে কুকুর আছে নাকি তারাও? আমার পায়ের উপর দিয়ে লোমশ কিছু একটা সরে গেল। আমি চমকে উঠে এক পা পিছিয়ে গিয়ে আলো ফেললাম মেঝেতে। না, আবারও কিছুই চোখে ধরা দিল না। পরক্ষণে একটি অন্ধকার কোণা থেকে বিড়ালের ডাক শুনে বুঝলাম পায়ের সাথে স্পর্শ হওয়া বস্তুটি কি। ওদিকে আর অকারণ আলো ফেলে সেটা দেখার চেষ্টা করলাম না, কারণ আমি নিশ্চিত আলো ফেললে এবারও কিছুই দেখতে পাব না। আমার সামনে ছেলেটির মূর্তিটাও গায়েব হয়েছে এরই মধ্যে। টের পেলাম পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরতেই আবার ছেলেটাকে দেখতে পেলাম, আমার থেকে খানিকটা তফাতে দাঁড়িয়ে আছে। মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও আমার কেন জানি মনে হল সে ভয় পেয়েছে। কুকুরগুলো আরো জোরে কাঁদছে। তাপমাত্রা নেমে আমার গাটা কঙ্কন করছে রীতিমতো। কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি? হঠাৎই ছেলেটা একটা হাত তুলে একদিকে দেখালো, সিঁড়ির দিকে দেখালো। সেদিকে একবার তাকিয়ে আবার ছেলেটার দিকে ঘাড় ফেরাতে দেখলাম কেউ নেই। পর মুহূর্তে সিঁড়ির একদম নিচের ধাপটায় কারুর পা রাখার আওয়াজ এলো, আর কানে এলো এক অদ্ভুত সুর। কেউ বা কিছু একটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে শুরু করেছে। সিঁড়ির ধাপগুলো ধরে কেউ একটা উঠে আসছে, কিন্তু তার উঠে আসার শব্দটা যেন অদ্ভুত ভাবে কানে ঠেকছে। নিচের অন্ধকার থেকে যে বাজা উঠে আসছে সেটা ঠিক স্বাভাবিক ভঙ্গিতে পা ফেলে উঠছে না। শুধু তাই নয়, সঙ্গে একটা ঝনঝন গোছের ধাতব আওয়াজও হচ্ছে। আমার একবার মনে হল যে সিঁড়ির মুখে দাঁড়িয়ে নিচের দিকে আলো ফেলে দেখি। এগিয়ে দাঁড়ালাম সিঁড়ির মুখে, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে যাওয়ার আগেই টের পেলাম যে আমি আর একা নেই, আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছে। মাথা ঘোরাতে দেখলাম একাধিক ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে আমায় ঘিরে। তাদের মধ্যে একটু আগে দেখা বাচ্চা ছেলেটিও আছে। ওদের মুখ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মন বলছে যে এরা আমায় সাবধান করছে, ওরা নিষেধ করছে এই কাজটা করতে। আমার অনুভূতিগুলো চিৎকার করে আমায় বলছে যে এই মুহূর্তে আমি সিঁড়ি নিজের ধাপগুলোতে আলো ফেললে এমন কিছু দেখতে পাবো যা অতি ভয়াবহ, এবং এতে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি গত কয়েক বছরের অতিপ্রাকৃতের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতায় একটা কথা অন্তত শিখেছি, অতিপ্রাকৃতকে কখনো চ্যালেঞ্জ জানানো উচিত নয়, তার ফলাফল বড় নির্মম হয়। একটা বিষয় স্পষ্ট, যে নিজ থেকে প্রতি মুহূর্তে উঠে আসতে থাকা অশুভ সত্তাটিকে অন্য অশরীরীরাও ভয় পাচ্ছে, তাই আমিও মাথা থেকে আলো জ্বালিয়ে নিচে দেখার কথা ঝেড়ে ফেলে একটি থামের আড়ালে লুকিয়ে পড়লাম। ইতিমধ্যে বাকি আত্মারা আবার অদৃশ্য হয়েছে। কুকুরগুলো এখনো কেঁদে চলেছে বাইরে থেকে। তাদের ডাক যতই শুনছি ততই মনে ধারণাটা প্রবল হচ্ছে যে কোনো পার্থিব প্রাণীর মুখ থেকে এরকম ডাক বেরোতে পারে না। জান্তব, ভারী, ঝনঝন শব্দটা ওপরের সিঁড়ির শেষ ধাপে এসে পৌঁছেছে। সেই করুণ সুরটাও আরো জোরালো হয়েছে। আমি আড়াল থেকে দেখার চেষ্টা করলাম, প্রথমে কিছুই দেখতে পেলাম না, তারপরে অন্ধকার থেকে বেরোলো একটি হাত। অতি শীর্ণ, ফ্যাকাশে, সাদা, মৃত চামড়ার একটি প্রলেপ জড়ানো হাত। নখগুলি কুচকুচে কালো, ভাঙা, কিন্তু তাতে অন্তত চার পাঁচটা মোটা মোটা সোনার চুড়ি এবং কঙ্কাল সার প্রতিটি আঙুলে সোনার রত্ন খচিত আংটি। একটা তীব্র অশুভ অস্বস্তিকর অনুভূতি হচ্ছে আমার। এই আত্মাটি এখন অবধি এই হাভেলিতে দেখা অন্য সকল প্রীতমূর্তির থেকে আলাদা। এটা খুব অশুভ কিছু একটা, যার গতিবিধি শুধুমাত্র অন্ধকারেই সীমাবদ্ধ নয়। অন্ধকার থেকে মৃদু আলোর পরিধিতে বেরিয়ে এলো আরও একটি হাত, যেটা অপর হাতটির মতোই স্বর্ণ অলঙ্কারে মোড়া। এবং এরপর প্রথমবার দেখতে পেলাম তার মুখ। অতি কুৎসিত, অতি বৃদ্ধ, কুঁচকে যাওয়া একটি মুখ। কয়েক গাছি সাদা রুক্ষ চুল শুধু ঝুলে রয়েছে শুকিয়ে যাওয়া মাথাটা থেকে। মুখ খোলা, সেটা থেকে কালো রঙের লালা জাতীয় কিছু একটা ঠোঁটের কষ গড়িয়ে পড়ছে। কালো মাড়িতে কয়েকটি দাঁত বিস্ত্রীভাবে এঁকে বেঁকে দাঁড়িয়ে আছে। মূর্তিটার পরনে লাল জরির কাজ করা একটা মূল্যবান সারদোষী শাড়ি, নাক থেকে টানা সোনার অলঙ্কার, মাথায় টায়রা, কানে বড় সোনার দুল। এই ভয়ঙ্কর কুৎসিত শরীরটি উপর থেকে নিচ অব্দি সোনার গয়নায় মোড়া, গলা দিয়ে একটা অদ্ভুত খ্যাস খ্যাসে সুরে চারিদিক জরিপ করছে। কিন্তু এই সবের থেকে বেশি অস্বস্তিকর এই প্রেতমূর্তির চোখ দুটি। অন্ধকারের মধ্যে ওই দুটি চোখ কোন নিশাচর সাপদ জন্তুর মতোই জ্বলছে। ধীরে ধীরে সম্পূর্ণ অবয়বটি বেরিয়ে এলো বারান্দার নিভু নিভু মৃত আলোয়। বুঝতে পারলাম কেন সিঁড়ি দিয়ে উঠে আসার আওয়াজটা আমার কানে অস্বাভাবিক ঠেকছিল। কারণ এই বিশ্রী অমানবিক মূর্তিটি হাতে পায়ে ভর দিয়ে এক অদ্ভুত বিকৃত ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে চলছে। কিছুটা মেঝেতে ঘষ্টে, কিছুটা হাতে পায়ে ভর দিয়ে নিজের শরীরটাকে টেনে নিয়ে চলেছে। গায়ের এই ভারী গয়নাগুলো সেই তালে তালে একটা ঝংকারের শব্দ তুলেছে, ঠিক যেন পিরামিডের থেকে জ্যান্ত হয়ে উঠে এসেছে কোনো এক স্বর্ণ ও রত্নালঙ্কারে ঢাকা একটি শুকনো মমি। আমি নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিলাম ওটা চলে যাওয়ার জন্য। এই অশুভ অস্তিত্বটির থেকে তীব্র চাহিদা, লোভ ও হিংসা যেন ঠিকরে বেরোচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে দূরে চলে যাওয়াই মঙ্গল। হে ঈশ্বর, আমাকে সাহস দাও। প্রেতমূর্তিটি বারান্দায় এসে ঘুরে একইভাবে হামাগুড়ি দিতে দিতে অন্যদিকে চলে গেল। আমি ধীর পায়ে নিজের ঘরে ফিরে এলাম। ফেরার সময় যতবার দূর থেকে ওই গয়নার ঝনঝনানি শব্দ কানে আসছিল, ততবার ভয়ে আমার হৃৎস্পন্দন একটা করে বিট মিস করে যাচ্ছিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে প্রথমে অনেকটা জল খেয়ে ফেললাম। মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে, এখন ঘুমানোর চেষ্টা করা বৃথা হবে। এবার পেন আর ডায়েরি নিয়ে বসলাম। আলো কম হলেও কয়েকটা পয়েন্ট এখনই লিখে রাখতে হবে। প্রথম, কেন এই মহলের মৃতদের আত্মা মুক্তি পায় না? এই প্রশ্নের উত্তর মনে হয় আমি অনুমান করতে পেরেছি। দ্বিতীয়, কালো জাদু করা সেই পুতুলটি কোথায় লুকানো আছে? তৃতীয়, সোনার গয়নায় ঢাকা প্রেতমূর্তিটি কে? চতুর্থ, অন্য আত্মারা তাকে কেন ভয় পায়? পঞ্চম, অয়েল পেন্টিং এর মহিলাটি কে? এবং ষষ্ঠ, কালকের ওই মূর্তিটা কোন ঘরে গেল? কখন ঘুমিয়েছি মনে নেই, সকালে উঠতে দেরি হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলাম জয় ততক্ষণে তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আমার জন্য অপেক্ষা করছেন।
ঘুম হলো প্রফেসর সাহেব?
হ্যাঁ হ্যাঁ, দারুণ। সাথে আবার সেতারের লালবাই আর চুড়ি পায়েলে ঝনঝনানি, ঘুম না হয় উপায় আছে?
মুখ থেকে কৌতুকের ভাবটা মুহূর্তে উবে গেল জয়ের। গলা নামিয়ে প্রশ্ন করল,
হ্যাঁ শুনেছ তুমি?
শুধু শুনিনি, দেখেওছি।
তুমি ঘর থেকে বেরিয়েছিলে?
ইয়েস স্যার, গম্ভীর স্বরে জয় বলল।
না 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 না, এটা মোটেই তুমি ঠিক করনি ব্যানার্জি। ইট ওয়াজ ভেরি রিস্কি। আরে বুঝতেই তো পারছো এই হাভেলিতে প্যারানর্মাল কিছু আছে। তুমি অন্তত আমায় ডেকে নিতে পারতে রাতে বেরোনোর সময়।
ফ্রেঞ্চ টোস্টে কামড় দিয়ে বললাম,
তাতে আমার সুবিধের চেয়ে অসুবিধেই বেশি হতো। শোনো, খাওয়া শেষ করো জলদি, আমার সাথে তোমায় আসতে হবে এখন। যদি সময় থাকে তোমার হাতে, তবে এই মহলের একটা ট্যুর করতে চাই আমি।
ওকে, আমার আপাতত তেমন কোনো কাজ নেই। এই ব্যাপারটার একটা নিষ্পত্তি না হওয়া অবধি আমি এমনিতেও কাজ কারবার বন্ধ রেখেছি, কারণ শেষমেশ যদি সব ছেড়ে ফিরেই যেতে হয় মুম্বাই, তাহলে আর অকারণ এখানে ইনভেস্ট করে লাভ নেই।
ঠিকই সিদ্ধান্ত নিয়েছ। খাওয়া হয়েছে? চলো। আমি ওর অপেক্ষা না করেই হাঁটা দিলাম টেবিল ছেড়ে। জয় দাঁতের ফাঁকে একটা টোস্ট চেপে নিয়ে আমার পিছু ধরল। আমি বারান্দা পেরিয়ে হাজির হলাম সেই অয়েল পেন্টিং এর গ্যালারি ঘরটায়। একটা বিশেষ ছবি কালকে দেখেছিলাম, সেটার সামনে এসে দাঁড়ালাম। অপূর্ব সুন্দর একটা তৈলচিত্রে ফুটে উঠেছে এক নারীর চেহারা। ভালো করে দিনের আলোয় ছবিটা দেখলাম, অপূর্ব সুন্দর এক মেয়ের ছবি। মুখে রাজকীয় দম্ভের গম্ভীর হাসি, তবে হাসিটা ঠোঁটেই সীমাবদ্ধ থাকে, চোখ অব্দি পৌঁছায় না। এই বিশেষ ছবিটি নিয়ে আমার কৌতূহলের একটি কারণ, ছবিতে এই নারীর পরনে জারদোসির কাজ করা একটি দামি শাড়ি এবং সারা গা
প্রলেপের মতো স্বর্ণালঙ্কারে ঢাকা। যদিও এই নারীর চেহারার সাথে কালকে দেখা সেই প্রেতমূর্তির পার্থক্য প্রায় জমিন আসমানের, কিন্তু তবু আমার মনে একটা সম্ভাবনা উঁকি দিচ্ছে। আচ্ছা জয়, ইনি কে? আমার প্রশ্নে জয় কিছুটা অবাক হয়েছে বুঝলাম।
আরে এই তো রাজকুমারী রাজনন্দিনী, কিন্তু তুমি কিভাবে, মানে এই ছবিটাই কেন জানতে চাইলে? আশ্চর্য।
কিন্তু বিভ্রান্ত শুধু ও নয়, আমিও হয়েছি। আচ্ছা তুমি তো বলেছিলে যে নন্দিনী আজীবন রোগে ভুগেছে, তবে এই ছবি?
রাজকুমারী নন্দিনী ছিল একজন অদ্ভুত চরিত্রের নারী, যাকে বলে এক্সেন্ট্রিক। সেই সঙ্গে সে ছিল অত্যন্ত আত্ম অহংকারী মানুষ। তাই শুনেছি নিজের ছবি আঁকানোর সময় রাজনন্দিনী নিজের রুগ্ন চেহারা আঁকতে দেননি শিল্পীকে।
আমি আরো একবার ভালোভাবে ছবির মহিলাকে দেখলাম। বারান্দায় দাঁড়িয়ে আছেন মহিলা, এক হাত রাখা বারান্দার রেলিংয়ে, অন্য হাতে মাথার ঘোমটা ধরে আছেন। বারান্দা থেকে বাগানের একাংশ দেখা যাচ্ছে, যেখানে ফুলের গাছ, ছোট্ট বাঁধানো পুষ্করিণী, দুটো মর্মরের দেবদূতের মূর্তি ইত্যাদি সব রয়েছে। তবে সেদিকে চোখ যায় না, কারণ পুরো ছবির বেশিরভাগ অংশ জুড়েই আছেন রাজনন্দিনী। তার উদ্ধত ভঙ্গি, শরীরী ভাষা, চোখের দম্ভ, অমূল্য সব গয়না, এসবেই চোখ আটকে যায়। শিল্পী যেভাবে নিজের মন থেকেই রাজনন্দিনীর সুস্থ স্বাভাবিক চেহারাটা ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আচ্ছা জয়, এই নন্দিনীর ব্যাপারে তুমি কতটা জানো?
হ্যাঁ, কিছু খাস নেই। আমি তো ভাই মুম্বাইতে মানুষ হওয়া লোক, যেটুকু বললাম সেটুকু আমি বনওয়ারির মুখে শুনেছি। ওরা বংশ পরম্পরায় আমাদের পরিবারেই চাকরি করে আসছে, ও নিজের দাদা নানার মুখ থেকেই এসব শুনেছে।
বেশ, তাহলে আমি এই বনওয়ারির সাথেই কথা বলতে চাই।
বেশ, নিচে চলো, বনওয়ারিকে আসতে বলছি।
কিছুক্ষণ বাদে বৈঠক মানে সামনের বিশাল ড্রয়িং রুমে বনওয়ারি এসে সেলাম ঠুকল জয়কে।
আপনি বুলায়া হুকুম?
ইনি আমার বন্ধু, কলকাতা থেকে এসেছেন গতকাল, নিশ্চয় জানেন। উনি একজন প্রফেসর, উনি আপনাকে কিছু প্রশ্ন করতে চান।
জিজ্ঞাসু দৃষ্টিতে একবার আমায় দেখে নিয়ে লোকটা জয়কে বলল,
আমাকে হুকুম, কি নিয়ে?
এই আমাদের বাড়ির ইতিহাস নিয়ে। উনি যা জানতে চান তা রাখ ঢাক না করেই উত্তর দেবেন। হ্যাঁ
জি হুকুম।
আমি দুই এক কথায় নিজের পরিচয় দিলাম এবং বনওয়ারির কুশল জানলাম। এখানে আসার উদ্দেশ্যের বিষয়টা ইচ্ছে করে এড়িয়ে গেলাম, তারপর কাজের কথা এলাম। আচ্ছা বনওয়ারিজি, এই মহলে রাতে থাকতে আপনার ভয় করে না? না, বাকি সবাই তো দেখেছি সন্ধ্যের আগেই প্রাসাদ ছেড়ে চলে যায়, কিন্তু আপনি শুধু থেকে যান কেন? করুণ হাসলেন বৃদ্ধ, বললেন,
আমরা সাত পুরুষ ধরে এই রাজ পরিবারে খাস আদমি আছি সাহেব। আমি বিয়ে শাদি করিনি, মানে আমাদের বংশে আমি শেষ। এই হাভেলিতেই আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা, তাই ওদের আমি ভয় পাই না। আমার বাপ দাদারাও এই হাভেলিতেই থেকেছেন সারা জীবন, হুকুমদের সেবা করেছেন। শুধু মৃত্যুর আগে বাপ দাদাদের দেহ এই হাভেলির চত্বরের বাইরে নিয়ে যাওয়া হতো, কিউকি এই হাভেলিতে মারা গেলে যে তাদেরকেও পৃথিবীর শেষ দিন অবধি প্রেত হয়ে ভটকতে হতো। তাছাড়া ওরা তো কাউকে মারে না।
তাহলে ওরা কি করে?
অনুসূচনা সাহেব, রোজ রোজ শুধু একই কাজ করে ওরা, মৃত্যুর স্থানে আটকে থাকে। বড় ঠাকুরানী মা আজও রোজ এসে সেতার বাজান, ছোটা রাজু এখনো দোলনায় দোল খায়, রাজকুমার বিক্রমের প্রিয় ঘোড়া তুফান রাতে বাগানে দৌড়ে বেড়ায়, রাজা ভদ্রদেবের কুকুররা কাঁদে, আরো কত কাহিনী আছে সাহেব এই হাভেলিতে।
আচ্ছা, অভিশাপের কথা তো সকলেই জানত, তাহলে তারা মৃত্যুর আগে আপনাদের মতো এই হাভেলি ছেড়ে চলে যেত না কেন?
যেত সাহেব, লেকিন রাজা ভবানী প্রসাদের সময় মানুষরা তো জানতেন না, তাই তারা আটকে আছেন এখানে। ধীরে ধীরে সকলে যখন বুঝতে পারল কি এই হাভেলিতে কোনো সমস্যা আছে, তখন অনেকেই ছেড়ে চলে যেত বুড়ো বয়সে, লেকিন সকলে সে সুযোগ পেত না সাহেব।
মানে দুর্ঘটনা বা হঠাৎ মৃত্যু, তাই তো?
হ্যাঁ প্রফেসর সাহেব, ওই বাড়ির পিছনে গেলে একটা পোড়া গাছ দেখবেন, কেটে ফেলা হলেও ওটার গোড়াটা লয়ে গিয়েছে। হতে একদিন ঝড়ের পরোয়া না করে এক নকরের 6 বছরের ছেলে রাজু ওটার ডাল থেকে বাঁধা তোলনায় দোল খাচ্ছিল, অচানক সে বাজ পড়ে কাছে, রাজু ওখানেই মারা যায়। এই ঘটনা প্রায় 200 বছর আগে, লেকিন রোজ রাতে সেই জং ধরা দোলনার আওয়াজ আমি আজও পাই সাহেব।
গতকাল রাতে জানলা দিয়ে দেখা সেই গাছের দোলনায় বসে থাকা ছেলেটার কথা ভাবতেই গা শিরশির করে উঠল আমার। আচ্ছা, আর ওই উত্তর দিকের ছাদ থেকে কোনো এক রানী ঝাঁপ দিয়েছিলেন না? চমকে উঠলেন বৃদ্ধ।
আপনি কিভাবে জানলেন?
সত্যিটা চেপে যাওয়াই শ্রেয় মনে করে বললাম, এই তো আপনাদের হুকুম না অন্য কারোর মুখেই শুনছিলাম আর কি। ভদ্রলোক দেখলাম আমার কথা বিশ্বাস করলেন, কারণ এই ক্ষেত্রে সত্যির চেয়ে মিথ্যেটাই বেশি বিশ্বাসযোগ্য।
ও আচ্ছা, হ্যাঁ, রানী ভৈরবী শুনেছি কি ওই ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন, ওর স্বামী আর পরিবার তাকে সন্তান জন্ম না দিতে পারার জন্য বাঁজ বলে দিনের পর দিন খোঁটা দিত, একদিন অপমান সহ্য করতে না পেরে মুক্তির পথ খুঁজে নিয়েছিলেন রানী আত্মঘাতী হয়ে। লেকিন কিসমত কা খেল দেখিয়ে সাহেব, আজ ভি ও হাভেলি মে রোতি ফিরতি হ্যায়।
মনে মনে ভাবলাম যে তিনি শুধুই কেঁদে বেড়ান না, রোজ বারংবার ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিতে চেষ্টাও করেন। সেটা অন্যদের জানার কথা নয়, কারণ তারা সেই দৃশ্য দেখেন না যা আমি গতকাল দেখেছি। আমাদের দেশে আজও সন্তান জন্ম না দিতে পারার দায় নারীদের উপরেই বর্তায়। আজও কত শত ভৈরবী অপমানের জ্বালা বুকে নিয়ে মুক্তির পথ খোঁজে। যাই হোক, যার বিষয়ে জানতে বানোয়ারিকে ডাকা হয়েছে সেই প্রসঙ্গ পারলাম। আচ্ছা বানোয়ারিজি, রাজকুমারী নন্দিনী সম্বন্ধে কোনো তথ্য দিতে পারেন?
হ্যাঁ পারি, লেকিন আগার অনুমতি দেন তবে একটা প্রশ্ন করতে পারি প্রফেসর সাহেব?
অবশ্যই বলুন।
আপনি এসব কেন জানতে চাইছেন?
উত্তরটা ভাওয়াই ছিল, কারণ হুকুম জয়সিং এর অনুরোধে আমি তাদের পারিবারিক ইতিহাসের উপর একটা বই লিখতে চাই। তাই দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ বললেন,
এই অনুরোধ করবার আগে ছোটা হুকুমের আরো একবার ভেবে দেখা উচিত ছিল সাহেব, কিউকি এই দেশের বেশিরভাগ রাজ পরিবারের মতো এই পরিবারেরও অনেক কালা ইতিহাস আছে। জেসে কি রানী ভৈরবীর আত্মহত্যার কথা বললাম, এইরকম কত দুঃখের কাহিনী আছে এই হাভেলিতে। সব রাজারা প্রজাদের ওপর সদয় ছিল না প্রফেসর সাহেব, অনেক অত্যাচার হয়েছে নিরীহ মানুষদের উপর, নারীদের উপর, একটা সময়ের কথা ছিল সেসব। আমি আপনাকে সবই বলবো আপনি জানতে চাইলে, কিউকি ছোটা হুকুম সেই রকমই নির্দেশ দিয়েছেন। লেকিন লেকিন আপনার কাছে আমার একটাই অনুরোধ আছে প্রফেসর সাহেব, আপনি দয়া করে আপনার লেখায় এই পুরনো পাঁক তুলে আনার আগে একবার সোচে নেবেন, একবার বিবেচনা করে নেবেন সাহেব। রাজ পরিবার এবং আপনার বন্ধুর অকারণ বদনাম যেন না হয় এটুকু আপনি খেয়াল রাখবেন সাহেব।
বৃদ্ধ হাত জোড় করলেন আমার কাছে। হ্যাঁ, আপনি বাস্তবেই একজন বিশ্বস্ত মানুষ বানওয়ারিজি। নিশ্চিন্ত থাকুন, আমি রাজপরিবারের ভালোর জন্যই এসেছি, এর অহিত বা বদনাম করা আমার উদ্দেশ্য নয়। বৃদ্ধ মাথা নত করে আরও একবার প্রণাম জানালেন। কথা প্রসঙ্গ অন্যদিকে চলে গিয়েছে দেখে আমি আবার মূল প্রশ্নে ফিরে এলাম। আসলে আমি রাজকুমারী নন্দিনী মানে রাজনন্দিনীর ব্যাপারে জানতে আগ্রহী। আপনি তার বিষয়ে যা জানেন তা যদি বলেন তাহলে খুব ভালো হয়।
সেও ভি আর এক অন্ধকার ইতিহাস,
বনওয়ারি বলতে শুরু করল।
রাজকুমারী নন্দিনী দুরারোগ্য ব্যাধির শিকার ছিলেন। 16 বর্ষ কি উম্র মে যখন ওনার মৃত্যু আসন্ন, সে সময় রাজা এক ডায়ানের সাহায্য নেন। তার কালা জাদুতে রাজনন্দিনী বেঁচে গেলেও তার আরোগ্য কোনো দিনই হয়নি। এগুলো বোধ হয় আপনি আগেই শুনেছেন।
হ্যাঁ, এইগুলো জানি আমি। আসলে রাজনন্দিনী কেমন ছিলেন, তার স্বভাব, কতদিন বেঁচে ছিলেন, এই সব জানতে চাইছি, বিশেষ করে তার গয়না প্রীতির কথা।
ঠিক, আমি যেটুকু শুনেছি নিজের দাদা বাবার মুখে সেটুকু আপনাকে বলছি। রাজনন্দিনী 16 বছর বয়স অবধি কেমন ছিলেন জানি না, লেকিন বাদ মে তিনি হয়ে উঠেছিলেন বহুত খারাপ স্বভাবের একজন মানুষ। শুনেছি কি তিনি অন্যদের কষ্ট পেতে দেখলে মজা পেতেন, চাকরদের উঠতে বুঝতে গালি দিতেন। এই সবই শায়দ আজীবন অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার ফল। তিনি ধীরে ধীরে একজন অহংকারী বিকৃত স্বভাবের মানুষ হয়ে উঠেছিলেন। রোগের জন্য সাদিও করতে পারেননি, আর এই হাভেলি থেকেও ভি কোনো দিন বার হননি। বাস ইসিলিয়ে আখরি জীবন অবধি ছিলেন একা, সারাদিন নিজের ঘরে থাকতেন, গয়না ঘাঁটতেন আর গুনগুন করে গান করতেন নিজের মনে। খুদকে এলাবা উনি কাউকে ভালোবাসতেন না, অসীম মোহ ছিল নিজের গহনার প্রতি। হাজার কষ্টের মধ্যেও নিজের জীবনের মোহ, গহনার মোহ কোনো দিন ছাড়তে পারেননি। তিনি এতটাই নিজেকে ভালোবাসতেন কি এক সময় নিজের রোগে ভেঙে পড়া রুগ্ন চেহারা আর সহ্য করতে পারলেন না। নিজের বিকৃত চেহারা যাতে না দেখতে হয় তাই হাভেলির সব আয়না তিনি খুলিয়ে ফেলেছিলেন। নিজের ছবি আঁকানোর সময় ভি শিল্পীকে নির্দেশ দিয়েছিলেন যেন তাকে সুন্দরী, স্বস্থ আর স্বাভাবিক দেখানো হয় ছবিতে। সেই অনুযায়ী কোনো এক অজানা শিল্পী তার একটা ছবি এঁকেছিলেন যেটা এখনো গ্যালারিতে রাখা আছে। রাজনন্দিনী যে বাবা ওর দাদাদের চোখের মণি ছিলেন এক সময়, শেষের দিকে তাঁরাও বিরূপ হয়ে পড়েছিলেন রাজকুমারীর উপর ওনার এই বিকৃত মানসিকতার কারণে। সে তার বাবা দাদা ভাবি সবাইকে বহুত বুরি তরহ সে অপমান করত সাহেব। তাদের স্বাস্থ্য স্বাভাবিক জীবনকে নন্দিনী হিংসা করত। রাজকুমারদের স্ত্রীর সন্তান হলে তাদের মৃত্যু কামনা করত। শেষ জীবনে রাজা ভবানী প্রসাদ মনে বহুত আফসোস নিয়ে মরেছিলেন। খুদ কি জলদবাজি কে লিয়ে হি ও সমঝতে থে কি রাজকন্যার এই অবস্থা, মৃত্যুকে হারাতে গিয়ে এই পরিণতি ডেকে এনেছেন তিনি টাকা নেওয়ার জন্য।
ওই কালো পুতুলটা তিনি বা অন্য কেউ ধ্বংস করার চেষ্টা করেনি?
নেই সাহেব, রাজা নিজে বা তার ছেলেরা করেনি, কারণ শায়দ সাহেব শেষেও তারা রাজনন্দিনীকে ভালোবাসত। লেকিন সে পুতলা কোথায় লুকিয়ে রাখা আছে সেটা জানতেন সিফ রাজা ভবানী প্রসাদ আর উনকে তিন বেটে। তাছাড়া তারা নিজের জীবিত অবস্থায় কখনোই উপলব্ধি করেনি যে এই রাজমহলের উপর কি অভিশাপ আছে, তাই তাদের মৃত্যুর পর কেউ আর জানত না যে সেই কালো পুতলা কোথায় রাখা আছে। লেকিন
তবে
শুনেছি কি রাজা ভবানী প্রসাদের ছোটা বেটা অর্থাৎ মহেন্দ্র সিং ছিলেন দূরদর্শী, শায়দ কই অশুভ ইশারা মিলা থা উনকো, তো ইয়ে শুনে মে আতা হ্যা কি তিনি ওই কালো পুতলাটা খুঁজে পাওয়ার কিছু ক্লু রেখে গিয়েছিলেন।
এইবার আমি উত্তেজিত হলাম, সে কি এই কথাটা আগে বলেননি কেন?
কিউকি তাতে কোনো লাভ নেই সাহেব, কিউকি ও ক্লু কহাঁ হ্যায় আর কিসকে লিয়ে কেসে ছোড় গয়ে হ্যায় ये कोई नहीं जानता। कालेर निया में वो सब बात अब किसी को याद नहीं है।
फोला बेलुनेर थेके हावा बेरोले जेभावे चुपसे जाए आमियो ठीक सेई भावे चुपसे गेलाम। ये केमन हेयाली, लुकिए रेखे भूले जावा बस्तु खुंजे पावार इंगितटाओ सबाई भूले गिएछे। व्हाट अ ब्लडी प्याराडक्स। विषण्ण भंगीते किछुक्षण बसे रइलाम। বনওয়ারিও কিছু না বলে মুখ কাঁচুমাচু করে বসে রইলেন, যেন এটা তারই দোষ যে সবাই কথাটা বহু যুগ আগেই ভুলে গিয়েছে। হ্যাঁ যাকগে, যা নেই তাই নিয়ে তো আর আফসোস করে লাভ নেই, আপনি বরং রাজনন্দিনীর কথা বলুন।
আর কিছু জানা আমার জানা নেই সাহেব, তার গহনার প্রতি প্যার এতটাই বেশি ছিল যে তার হুকুমে তার মৃত্যুর পরও সম্পূর্ণ আভূষণে সুসজ্জিত হয়ে তাকে চিতায় তোলা হয়েছিল। শুনে মে আতা হ্যায় কি অন্তমে রাজকুমারী নন্দিনী নিজের দুই পায়ে চলতে পারতেন না, চার হাতে পায়ে ভর করে অদ্ভুত ভঙ্গিমাতে সারা হাভেলি ঘুরে বেড়াতেন, আখরি শ্বাস অবধি এই মহলের মালকিন হিসাবে সবার কাছে নিজেকে প্রতিপন্ন করে গিয়েছিলেন।
কথা থামালেন ভদ্রলোক, তার শেষের কথাগুলো থেকে গতকাল রাত্রে দেখা সেই ভয়ঙ্কর প্রেতমূর্তিটির পরিচয় নিয়ে আর অন্তত সন্দেহের অবকাশ থাকে না। আমি বললাম, আপনাকে অনেক ধন্যবাদ বনওয়ারিজি, আপনার কাছ থেকে অনেক জরুরি তথ্য পেলাম যার থেকে আমার বই লেখার অনেক সুবিধে হবে। ছোট হুকুম আমায় মহল পরিদর্শনে নিয়ে যাবেন বলেছেন, আপনি যদি সঙ্গে আসেন তাহলে বড় ভালো হয়, কারণ তার চেয়ে অনেক বেশি তথ্য আমি আপনার থেকে পাব।
জরুর, আমি তবে এখন আসি, আপনাদের সময় হলে আমাকে ডেকে নেবেন প্রফেসর সাহেব।
বেশ। ও আরেকটা কথা, ওই সিঁড়ির কাছে কি কোনো ছোট ছেলে মারা গিয়েছিল মাথায় চোট পেয়ে? প্রশ্নটা করেই বুঝতে পারলাম যে ভুল করে ফেলেছি, কারণ বনওয়ারি আরেকবার চমকে উঠে আমার দিকে ফিরলেন, অবাক কণ্ঠে বললেন,
এটা আপনি কিভাবে জানলেন সাহেব?
বললাম যে জয় বলেছে আমাকে।
না 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 না, ইয়ে নেই হো সকতা, ইয়ে নেই হো সকতা, কিউকি এই ঘটনা ছোটা হুকুম জানেন না, কয়েক বছর আগেই আমাদের এক কর্মচারী দীনদয়ালের ছোট ছেলে ভুবন খেলতে খেলতে এই সিঁড়ি থেকে পড়ে যায় আর মাথায় চোট লাগে, আমরা কিছু করার আগেই ও মারা যায়। এই ঘটনা খুব কম লোকে জানে, আপনি কিভাবে এই ঘটনা জানলেন সাহেব?
বুঝেছি, কিন্তু আমি নিশ্চয়ই কারুর কাছে শুনেছি, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না বনওয়ারিজি, আমার কথাটা আমার নিজের কানেই বিশ্বাসযোগ্য শোনাল না, আমার মনে হয় বৃদ্ধও বিশ্বাস করেননি। কিন্তু কোনো কথা না বলে আরও একবার আমায় প্রণাম জানিয়ে ভদ্রলোক চলে গেলেন।
দুপুরে লাঞ্চে আজকে করা হয়েছে স্পেশাল রাজস্থানের থালি, ডাল বাটি চুরমা। আটার মণ্ড ওভেনে সেঁকে বানানো হয় গোলাকার বাটি, একদিক আগুনের তাপে ফেটে গিয়ে সুন্দর দেখতে হয়েছে। থালায় সাজানো পাঁচটা বাটির উপর ঢালা হয়েছে অনেকটা করে দেশি ঘি, ঘি গড়িয়ে থালার কোনায় জমা হচ্ছে, সাথে নানান ধরনের ডাল মিশিয়ে করা ধুমায়িত পঞ্চরত্ন ডালের কাটোরা, সেটির উপরেও মোটা ঘিয়ের প্রলেপ। এর সাথে মিষ্টি খাবার চুরমা, এটি বানানো হয় বাটি থেকে। আগে বাটি বানিয়ে সেটি পিষে গুঁড়ো করে ঘি আর চিনিতে ভাজা হয়। ঘিয়ের গন্ধ ওঠা চুরমার পাত্রের উপর এক গাদা কাজু বাদামের টুকরো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। রাজস্থানী খাবারে ঘিয়ের ব্যবহার প্রচণ্ড বেশি। খাবারের ধরন নির্ভর করে ভৌগোলিক অবস্থানের উপরেও। পশ্চিম ভারত যেখানে জলের অভাব, সেখানে বাটি বা চুরমার মতো শুকনো খাদ্য প্রচলিত। শুনেছি রাজপুত যোদ্ধারা সকালে যুদ্ধে যাওয়ার আগে বালির নিচে আটার মণ্ড ঢুকিয়ে দিয়ে যেত, সারাদিন সূর্যের তাপে তপ্ত বালিতে সেটা সেঁকে বাটি তৈরি হতো। বিকেলে যুদ্ধ শেষে যোদ্ধারা সেটাই ঘি বা দই দিয়ে খেত। মোঘল আমলে এর সঙ্গে পাঁচমেশালি ডাল জুড়েছে। খুব আগ্রহ নিয়ে দুপুরের খাবার খেলাম। আগেও ডাল বাটি চুরমা খেয়েছি বটে কিছু রেস্তোরাঁয়, কিন্তু রাজস্থানের প্যালেসে বসে অথেন্টিক রাজস্থানি ডিশ খাবার ব্যাপারটাই আলাদা। টেবিলে আজ জয়ের মাও ছিলেন, তিনি সাজিয়ে খেতে দিলেন আমাকে আর জয়কে। এই সুযোগে তার সঙ্গেও কথা হলো কিছুক্ষণ।
এই হাভেলিতে ওর বাবা তো আসতেই চাইতেন না। আমিও বুঝতাম না যে উনি কেন নিজের পৈতৃক ভিটায় নিয়ে যান না কোনোদিন আমায়। খালি বলতেন ওই বাড়ি অশুভ। এখানে এসে থেকে বুঝতে পারছি যে ওর কথাটা কতটা সত্যি ছিল। বেটা অতীন্দ্র, তুমি একটু বন্ধুকে বোঝাও, ও যেন মুম্বাইতে ফিরে যায় এইসব ছেড়ে। টাকার দরকার তো আমাদের নেই বেটা, শ্রীকৃষ্ণের কৃপায় মুম্বাইতে ভালোই চলছিল আমাদের। কি যে হঠাৎ ওর মাথায় জেদ চাপলো এখানে আসার।
আচ্ছা মা, তুমি বারবার একই কথা কেন বলছো বলো তো, ওকে একটু শান্তিতে খেতে দাও।
আমার কথা শোন বেটা, এত অবাধ্য তুই।
আন্টিজি আপনি চিন্তা করবেন না, জয় এই ব্যাপারে পরামর্শ করতেই আমাকে এখানে ডেকে এনেছে। সমস্যা না মিটলে আমি নিশ্চিত যে ও নিজেই ঠিক সিদ্ধান্ত নেবে। দেখুন, জয় কিন্তু বোকা নয়, ও নিজের পরিবারকে যে কোনোদিন বিপদে ফেলবে না এটা আপনিও জানেন। দেখলাম জয়ের মা কিছুটা ঠান্ডা হলেন, আমিও চুরমায় মনোনিবেশ করলাম। খাবার শেষে মুখে ভাজা মৌরি নিয়ে জয় বলল,
চলো ব্যানার্জি, তোমায় হন্টেড হাউসের ট্যুর করাই। এখন থেকে শুরু করলে শেষ করতে সেই সন্ধে হয়ে যাবে, এই মহলে এতটাই বড়। সন্ধের পর তো আবার হাভেলি তেনাদের হাতে চলে যায়।
কথাগুলো মজার ছলে বললেও জয়ের মনের ভয় আর অস্বস্তির ভাবটা কিন্তু গোপন থাকল না। জয় প্রথমেই বাইরের বাগানে নিয়ে এলো আমায়। কয়েকজন লোক বাগান পরিচর্যা করছে, শুকনো পাতা জড়ো করছে এক জায়গায়। প্রথমেই এলাম মেন গেটের সামনে, এখান দিয়ে ঢুকেই গতকাল এই সুন্দর সাদা মার্বেল পাথরের ছোট্ট জলাধারটা চোখে পড়েছিল।
হোটেল হলে এখানে একটা পাম্প লাগিয়ে ফোয়ারা লাগাবো, সাথে লাইটস এন্ড সাউন্ড।
জলাশয়ের পাশেই দুটো মার্বেলের মূর্তি আছে, দেখলেই বোঝা যায় এইগুলো বহু যুগ আগে নির্মিত। কিছু জায়গায় ফাটল ধরেছে, সাদা ইটালিয়ান মার্বেল তার জৌলু সারিয়েছে। ইটালিয়ান স্টাইলে দুটো এঞ্জেলের মূর্তি জলাশয়টির দুই ধারে দাঁড়িয়ে আছে, হাত দুটো বুকের কাছে জোড় করা। মুহূর্তে বুঝতে পারলাম যে রাজকুমারী নন্দিনী তৈলচিত্রের ব্যাকগ্রাউন্ডে নিচের বাগানে যে জলাশয় ও মূর্তি দুটি আছে এটি সেটি। হাভেলের দিকে তাকিয়ে আন্দাজ করার চেষ্টা করলাম যে রাজনন্দিনী যে বারান্দায় দাঁড়িয়ে ছবির পোজ দিয়েছিলেন সেটি কোন ঘর, তবে ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, রাজনন্দিনীর ঘর কোনটা? জয় তিনতলার একটা ঘরের জানলার দিকে দেখালো।
কিছু বুঝলে কি ঘটছে এখানে? কাল রাতে কি দেখেছো সেটাও তো বললে না।
বলছি,
চলো পেছন দিকের বাগানটা দেখে আসি আগে। ওদিকে যাওয়ার আগে আরও একবার জলাশয় আর মূর্তি দুটোর দিকে তাকালাম। কিছু একটা যেন মিলছে না, কিন্তু সেটা যে কি আমি ঠিক বুঝতে পারছি না। গতকাল ঢোকার পর কিন্তু এরকম কিছু মনে হয়নি, কিন্তু এখন এই জায়গাটায় কিছু একটা সমস্যা যেন চোখে পড়েও ধরতে পারছি না। পুরো ব্যাপারটা যদিও মনের ভুলও হতে পারে। জয় ততক্ষণে পেছন দিকে এগিয়ে গিয়েছে, আমিও ওর পিছু পিছু এসে পৌঁছলাম মহলের পেছন দিকটায়। আমার ঘরটা আন্দাজ করে প্রথমেই দেখে নিলাম উত্তর দিকে ছাদের দিকে। এখান থেকেই কাল রাতে মহারানী ভৈরবীকে লাফিয়ে পড়তে দেখেছি। আর ওই যে ডান দিকে পুড়ে কালো হয়ে যাওয়া একটি মোটা গাছের কাণ্ডটুকু অবশিষ্ট আছে, অথচ গতকাল রাত্রে আমি স্পষ্ট এটাকে বিশাল গাছ দেখেছি। এটার ডাল থেকে একটি ঝুলন্ত দোলনায় এক অশরীরি বালককে দোল খেতে দেখেছি, তার আওয়াজ শুনেছি। দিনের আলোয় এসব অবিশ্বাস্য মনে হলেও ক্রমাগত মনের মধ্যে হতে থাকা একটা পরিচিত অস্বস্তির অনুভূতি বারবার জানান দিয়ে যাচ্ছে যে এখানের বাতাসে, ইঁটির পাঁজরে, ছায়ার অন্ধকার আশ্রয় করে কারা যেন আছে, আর তারা প্রতি মুহূর্তে আমাদের প্রতিটা গতিবিধির ওপর নজর রাখছে। দুপুরের রোদেও কেমন যেন কনকনে একটা বাতাস এসে লাগলো শরীরে, কথাটা মনে হচ্ছে।
চলো ভেতরে যাই।
দাঁড়াও, ভেতরে গিয়ে বনওয়ারিজিকে ডাকব, তার আগে তোমার সাথে কিছু কথা আছে।
বলো।
এই বাড়িতে মৃত মানুষদের ও প্রাণীদের আত্মারা কেন বাড়ির মধ্যেই রয়ে যায় এটার উত্তর আমি জানি। রাজনন্দিনী আর ওই ডাইনির কাহিনীটা শোনার পর থেকেই অনুমান করতে পেরেছিলাম ব্যাপারটা। আগে তোমায় একটা প্রশ্ন করি, তুমি মৃত্যু বলতে কি বোঝো?
শেষ, দি এন্ড।
বেশিরভাগ মানুষই তাই মনে করে, অথচ মৃত্যু শুধু শরীরের শেষ বোঝায়, কিন্তু আত্মা সেটি তো অনশ্বর। যোগী ও আধ্যাত্মিক পণ্ডিতরা মৃত্যুকে ডিফাইন করেছে আত্মার সফর হিসেবে, মানে ইটস এ জার্নি অফ আর সোল। আসলে আত্মা একটি বৃহৎ এনার্জির সামান্য অংশ মাত্র, সেই বৃহৎ এনার্জিকেই বলা চলে ধরো ঈশ্বর। এই এনার্জি থেকেই এই ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু সৃষ্টি, কারণ বস্তু মানে ম্যাটার আর শক্তি অর্থাৎ এনার্জি একে অন্যের থেকেই সৃষ্টি হয়, এবং তারা কিন্তু আসলে একই। এটা কোনো আধ্যাত্মিক তত্ত্ব নয়, কিন্তু এটা প্রমাণিত বিজ্ঞান। সেই যে আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলা E=mc², তাই না? এবং শক্তি সৃষ্টি বা ধ্বংস করা কিন্তু সম্ভব নয়, তা শুধু নিজের রূপ পরিবর্তন করে। এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ওনলি ক্যান বি চেঞ্জড ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। এই কথাটিকে সহজে লেখা চলে যে আত্মা অনশ্বর।
ওয়াও, তাই তো? এভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। কিন্তু তুমি ঠিক কি বলতে চাইছো?
আমি বলতে চাইছি যে শরীর নষ্ট হবে প্রকৃতির নিয়মে, কিন্তু আত্মা শরীরের মৃত্যুর পর সেই বৃহৎ শক্তি অর্থাৎ ব্রহ্মের সঙ্গে পুনরায় মিশে যায়। শরীর থেকে সেই ব্রহ্ম অবধি আত্মার জার্নিটাকেই জ্ঞানীরা মৃত্যু বলেছে। এই পথটাই হচ্ছে মৃত্যু। এবার ভাবো, যদি সেই পথ কেউ বন্ধ করে দেয় তখন কি হবে?
আমি আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তার মানে সেই টাইম কালা জাদুর দ্বারা মৃত্যুর পথ আটকে দিয়েছিল, আর তাই
কালের নিয়মে শরীর ধ্বংস হয়ে গেলেও আত্মারা সেই মুক্তির পথ খুঁজে পায় না, তারা এখানেই আটকে থাকে একটা একটা ইটার্নাল সাইকেলে। এটাই জয়, এটাই হচ্ছে এই বাড়ির অভিশাপ। এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ, তাই মৃত আত্মাদেরও মুক্তির পথ নেই, তারা এখানে বন্দি।
ও গড, এই সহজ ব্যাপারটা এতদিন বুঝেনি কেন? তাহলে উপায় কি প্রফেসর?
ওই কালো পুতুল, ওটা যতদিন এই বাড়িতে আছে ততদিন এই আত্মাদের মুক্তির পথ নেই। ওটাকে খুঁজে ধ্বংস করতে হবে।
কিন্তু কিভাবে, কোথায় খুঁজবো ওই জিনিস এত বড় হাভেলিতে?
চুপ করে থাকতে বাধ্য হলাম আমি, কারণ এর উত্তর আমার কাছেও নেই। ভেতরে ঢুকে আবার একবার বনওয়ারিজিকে ডেকে নিলাম। ভদ্রলোক আমার প্রতি সন্দিগ্ধ হলেও মুখে কিছু প্রকাশ করলেন না। একের পর এক ঘর ঘুরে দেখছিলাম আমরা। বিভিন্ন ঘর, বিভিন্ন জিনিস। কোথাও দেওয়ালে অস্ত্রের সমাহার, তো কোথাও রাজপুরুষদের শিকার করে আনা বাঘ বাইসনের স্টাফড মাথা। একটা ঘর আছে যেখানে শুধু কাঁচের কাজ দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। বিদেশ থেকে আনা স্টেইনড কাঁচের জানলা যেন ভ্যাটিকানের কোনো ক্যাথিড্রাল এনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এইসবের মধ্যেও একটা অস্বস্তিকর ভাব আমার মনের মধ্যে রয়ে গিয়েছে। অনেকগুলো ঘরে তালা খুলে ঢোকার পর মুহূর্তেই যেন মনে হয়েছে একটা দুটো ছায়া সরে সরে গেল। ব্যাপারটা একবার নয়, বেশ কয়েকবার ঘটল। ঘরগুলো ঢুকলেই মনে হয় যেন একটু আগেও এখানে কেউ ছিল। জয় আর বনওয়ারিজির মুখ দেখে বুঝলাম তাদের এরকম কোনো অনুভূতি হচ্ছে না। ঘুরতে ঘুরতে বড় ঠাকুরানী অবন্তিকার ঘরে এলাম। এই ঘরটা রোজ পরিষ্কার হয় না, অন্তত দু মাসের ধুলো জমেছে এখানে। একটি গালিচার উপরে অযত্নে তার ছেঁড়া অবস্থায় পড়ে আছে একটি সেতার, তার উপরে পুরো ধুলোর স্তর জমেছে। অথচ বনওয়ারিজির কথা অনুযায়ী গতকাল রাতে এই সেতার থেকেই সেই মধুর অথচ অপার্থিব সুর ভেসে এসেছিল, কারণ এটি ছাড়া সারা হাভেলিতে আর কোনো সেতার নেই। রোজ রাতেই সেই আওয়াজ আসে, কারণ বড় ঠাকুরানী সেতার বাজাতে গিয়েই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। একটি ঘরের সামনে এসে দেখতে পেলাম সেখানে তালা দেওয়া নেই, অথচ মহলের এই দিকটা ব্যবহার হয় না বলেই শুনলাম। ওতে ঢুকতে দেখলাম বনওয়ারিজি ইতস্তত করছেন।
ইয়ে হ্যায় রাজকুমারী নন্দিনীর ঘর, এটা নিয়ম করে পরিষ্কার করা হয়, বিছানার চাদর পাল্টানো হয়। গত 500 বছর ধরে এটা কেউ ব্যবহার করেনি, লেকিন ফির ভি হমকো এসা করনা পড়তা হ্যায়, এমনই নির্দেশ ছিল রাজনন্দিনীর।
কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে বৃদ্ধ দরজা খুলে দিলেন। দেখলাম সবকিছু সাজানো পরিষ্কার, শুধু বিছানার চাদর এলোমেলো, যেন গতকাল রাতেই কেউ শুয়েছে এতে। বনওয়ারিজি নিজেই চাদর টান করে দিতে দিতে বললেন,
রাজনন্দিনী এখানে শুতে আসেন রোজ, লেকিন বহুত কম সময় কে লিয়ে, শরীর কে কষ্ট কি ওজে সে উনি ঘুমাতে পারতেন না, তাই রাতের বেশিরভাগ সময়টা এই হাভেলিতে ঘুরে বেড়াতেন চার হাতে পায়ে ভর করে।
আর বিছানা তৈরি না থাকলে কি হয়? মুহূর্তেই বনওয়ারিজির মুখ শুকিয়ে গেল।
আমার বাবার সময় মানে ছোটা হুকুমের ঠাকুরদা একবার হুকুম করেছিলেন কি এই ঘর পরিষ্কার না করে বন্ধ করে রাখা হোক। বাবার মুখে শুনেছি কি সেই রাতে এ হাভেলির কেউ ঘুমাতে পারেনি, মায়ের বুকে মাথা রেখে বাচ্চারা আতঙ্কে কেঁদেছিল সাহেব, মহিলাদের সারা রাত কৃষ্ণজির নাম জপ করতে হয়েছিল বাচ্চাদের কোলে নিয়ে, আর কোনো মর্দের হিম্মত হয়নি দরজা খুলে ঘর থেকে বেরোনোর। সারা রাত তিনি হাঙ্গিলির দরজায় দরজায় আঘাত করে পাইসাচে ক্রোধে চিৎকার করেছিলেন। সকালে উঠে দেখা গেল কি পুরা রাজমহল একদম তেহস নেহস। চারজন প্রহরী সেই রাতে মারা গিয়েছিল সাহেব। তাদের মধ্যে একজনের মাথাটা পুরা 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়েছিল, একজনের মাথা ধার থেকে ছিঁড়ে আলাদা করা ছিল, আর বাকি দুইজনকে দেখে ডাক্তার বলেছিল এদের কেউ বার বার চারতলার উপর থেকে নিচে ফেলে দিয়েছে, লেকিন তাদের বডি পাওয়া গিয়েছিল ফাঁকা বাগানে। সেখানে আশেপাশের মহলের ছাদ নেই, ঠিক যেন কিসিনে উনহে হাওয়া মে উঠা উঠা কে পটকা হো। তাদের শরীরটা কেউ দুমড়ে মুচড়ে দিয়েছিল সাহেব। 500 সাল বিত গেয়া, লেকিন এই হাবেলির মালকিন আজ ভি রাজনন্দিনী হ্যায়। এ বাদ বলার জন্য ক্ষমা করবেন ছোটা হুকুম, কিন্তু তার থেকে এ রাজবাড়ির বোধহয় মুক্তি নেই।
অসহায় ভঙ্গিতে জয় আমার দিকে তাকাল, কিন্তু এই মুহূর্তে তাকে আশার কথা শোনাতে আমিও অপারগ। রাজনন্দিনীর ঘরটা বেশ অনেকক্ষণ ধরে আমি খুঁজে দেখলাম, কি খুঁজতে চাইছি জানি না। সম্ভবত আশা ছিল সেই কালো পুতুল খুঁজে পাওয়ার কোনো একটা ক্লু পাব এই ঘরে, কিন্তু শেষ পর্যন্ত ঘর থেকে আমাদের হতাশ হয়ে বেরোতে হল। গতকালের মতোই সন্ধ্যের আগে রান্নাবান্নার পাট চুকিয়ে খাবার ঘরে ঘরে তেলের ল্যাম্পের উপর বসিয়ে কর্মচারীরা সব বিদায় নিল। আমিও নিজের দরজা আটকে ডায়েরি নিয়ে বসলাম। ধীর লয়ে আধার ও নিস্তব্ধতা নামল রাজমহলে। ডায়েরিতে আজকে সমস্ত ঘটনা পয়েন্ট করে লিখে রাখলাম। গতকাল লেখা প্রশ্নগুলোর সবকটির উত্তরই পেয়েছি শুধু একটা ছাড়া, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব ক্লান্ত লাগছে, এখানে এসে থেকেই আমি ক্লান্ত। একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, অতি প্রাকৃতের সংস্পর্শ শরীর থেকে এনার্জি ড্রেন করে নেয়। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে শুয়ে ভাবছিলাম, পুতুলটি লুকিয়ে রাখার জায়গার কথা কারুরই জানা নেই, যারা জানত তারা সকলেই বহু যুগ আগে মৃত। তাহলে কিভাবে জানা সম্ভব কোথায় সেই গোপন জায়গা? হঠাৎই একটা কথা মাথায় এলো, আচ্ছা জীবিতরা না হোক, মৃতরা তো জানতে পারে এর উত্তর। রাজা ভবানী প্রসাদ বা অন্তত তার ছেলেদের মধ্যে কারুর মৃত্যু এই মহলেই হয়েছিল নয় কি? হ্যাঁ, তারাও নিশ্চয়ই এখানেই আটকে আছে। উঠে বসলাম বিছানায়। ভেবেছিলাম আজকে আর কোনো নৈশ অভিযান নয়, কিন্তু সেটা আর হল না, বেরোতে হবে এখনই। হাত ঘড়িতে দেখলাম 11টা। গতকাল যখন রাজনন্দিনী এসেছিল তখন রাত আন্দাজ 1:30 বা 2 হবে, মানে আমার হাতে কিছুটা সময় এখনো আছে। দক্ষিণ মহলে রাজা ভবানী প্রসাদ সিং এর ঘর ছিল বলেই জানিয়েছে বনওয়ারিজি, কিন্তু কোন ঘর সেটা আজকে এত বছর বাদে কেউই জানে না। যদি আমি সেই ঘরটা খুঁজে পাই তাহলে ভবানী প্রসাদের আত্মাকেও সেখানে পাওয়ার সম্ভাবনা আছে। আর দেরি না করে আবার গতকালের মতোই বেরিয়ে পড়লাম ঘরের বাইরে। আগের দিনের মতোই কান্নার আওয়াজ এবং সেতারের ধ্বনি সারা মহল জুড়ে গুঞ্জরিত হচ্ছে। কান্না আর সেই বাজনা কোথায় যেন মিলে যাচ্ছে, দুটিতেই ফুটে উঠেছে বেদনার সুর। আলো আধারি ঘেরা এই রাজপ্রাসাদের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল আমি যেন এক প্রাচীন দানবের অন্ধকার গর্ভে প্রবেশ করছি।
অনুমান করতে পারি এই প্রাসাদে গত 500 বছরে অন্তত 40 থেকে 50 জন মানুষের মৃত্যু হয়েছে। কারণ মাঝে মাঝেই প্রাসাদের অন্ধকার ঢাকা কোণে অশরীরী মূর্তি চোখে পড়ছে, তারাও নিঃশব্দে আমার গতিবিধি লক্ষ্য করছে। তাদের মৃত প্রাণহীন ধূসর চোখগুলোর দিকে দৃষ্টি পড়তেই আমার বুকটা কেঁপে উঠছে। তাই যতটা সম্ভব তাদের ইগনোর করে চলার চেষ্টা করছি। দক্ষিণের একতলার ঘরগুলো ছোট, সেখানে রাজার ঘর থাকার সম্ভাবনা কম, তাই চারতলা থেকে শুরু করব ভেবে উপরে উঠে এলাম। উঠেই বুঝলাম একটা ব্যাপারে ভুল করে ফেলেছি, ঘরগুলো সব তালা দেয়া। অগত্যা কিছুক্ষণ শুধু ঘুরে বেড়ালাম পুরনো বারান্দা ধরে। প্রথমে চারতলা, তারপর তিন ও দোতলার বারান্দায় ঘুরে বেড়ালাম একা একা। বেশ কিছু ভীতিকর দৃশ্য দেখলাম। কখনো আমাকে চমকে দিয়ে খাটের নিচ থেকে একটা ছোট মেয়ের ছায়া দৌড়ে গেল, কখনো আবার অন্ধকার কোণে দেখতে পেলাম প্রাচীন সৈনিকের সাজে এক প্রহরীকে দাঁড়িয়ে থাকতে, যার গলা কাটা এবং সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছে। অস্বীকার করব না, সবচেয়ে ভয় পেলাম তিনতলায়। বারান্দার এক জায়গায় কিছুটা অন্ধকার ছিল। হাঁটার সময় হঠাৎ কাঁধের কাছে কিছু একটা ঠান্ডা স্পর্শ পেয়ে পেছনে ফিরে আলো ফেলতে দেখলাম বারান্দার ওপরের ছাদ থেকে একটি মৃতদেহ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। তার পাটাই আমার কাঁধ স্পর্শ করেছে। মুহূর্তে লাফিয়ে পিছিয়ে এলাম কয়েক পা। মৃতদেহ বললে ভুল হবে, কারণ সেই লোকটি গলায় ফাঁস লাগা অবস্থায় ক্রমাগত ছটফট করছে। কি ভয়ানক পরিণতি! গলায় ফাঁস লেগে দম আটকে আসছে, কিন্তু মৃত্যু আসছে না। শরীর শেষ হলেও আত্মা গত কয়েকশো বছর বা আরো বেশি সময় ধরে ক্রমাগত একই অবস্থায় আটকে আছে, তীব্র শ্বাসরুদ্ধ যন্ত্রণা নিয়ে। কিছু করার উপায় নেই বুঝেই পাশ কাটিয়ে দোতলায় এলাম। এই আলো আঁধারি ঢাকা মহলের মধ্যে হাঁটতে হাঁটতে নিজেকেও ওই অশরীরীদের একজন বলেই মনে হচ্ছিল। দোতলায় আমার ঘরটা অন্যদিকে, রাজার ঘর যেদিকে থাকার সম্ভাবনা সেই দিকটা খুঁজতে শুরু করলাম। একজন মহিলাকে শুধু চোখে পড়ল, পরনে বিয়ের নববধূ সাজ, চোখে গভীর বিষণ্ণতা। তাকে এড়িয়ে একটু এগোতেই এক বৃদ্ধকে দেখতে পেলাম দাঁড়িয়ে থাকতে জানলার পাশে। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না। আরো একটু কাছে যেতেই চিনতে পারলাম, হ্যাঁ এই তো সেই ছবিতে দেখা রাজা ভবানী প্রসাদ সিং। ইনি দিতে পারেন আমায় সেই অভিশপ্ত কালো পুতুলের সন্ধান। কাছে গিয়ে কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। কি করব, কথা বলব? মৃতের সাথে কি কথা বলা যায় ভাবে? হয়তো যায়। এই মহলে সবকিছুই নিয়ম বিরুদ্ধ, সব অ্যানোমালি। প্রকৃতি অ্যানোমালি সহ্য করতে পারে না, তাই সে নিজেই উপায় করে দেয় সেই ভুল শুধরে নেওয়ার। কে বলতে পারে, হয়তো আমি সেই সাধনী যে এই অ্যানোমালিটিকে ঠিক করতে পারবে। তবে প্রশ্ন হচ্ছে, প্রকৃতি কি আমায় সাহায্য করবে? রাজা নিজের চিন্তায় বিভোর, আমার দিকে দেখছেন না। বহু বছর ধরে তাকে কেউ দেখতে পায়নি, তাই বোধ হয় তিনি মানুষদের উপেক্ষা করতে শিখে গেছেন। আমি আলো ফেলতে চাইছি না, কারণ গতকাল দেখেছি আলোয় অশরীরীদের দেখা যায় না। রাজনন্দিনী অবশ্য ব্যতিক্রম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাজা এবার আমায় দেখলেন। একটু অবাক হলেন কি আমায় দেখে, কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমি তাকে দেখতে পাচ্ছি। রাজা কিছু একটা যেন বলতে চাইলেন, মনে হলো
তার মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হল। কিন্তু পর মুহূর্তেই দেখলাম তার চোখে আতঙ্ক। তার মৃত চোখের ঘোলাটে দৃষ্টি আর আমার উপর নেই, আমার পেছনে কিছুর উপর আটকে আছে। হঠাৎই তীব্র একটা অশুভ অনুভূতি মুহূর্তে আমায় গ্রাস করল। কি ঘটেছে উপলব্ধি করেই আমার বুকের ধুকপুকানি বেড়ে যেতে শুনতে পেলাম। কারণ হঠাৎ করেই সেতারের শব্দ, বাচ্চার কান্নার শব্দ সব থেমে গিয়েছে। ভেসে আসছে সেই অদ্ভুত রক্ত জল করা সুর, যা আজ আরো রুক্ষ আরো ভয়ার্ত শোনাচ্ছে। আমি অনুভব করতে পারছি ঠিক আমার পেছনে কেউ একজন এসেছে, এবং আমি জানি সে কে। সেই অদ্ভুত গয়নার সাথে গয়নার ঠোকর লাগার শব্দ শুনতে পাচ্ছি। পেছনে না তাকিয়েও বুঝতে পারছি হাতে পায়ে বিকৃত ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে রাজনন্দিনীর প্রেতাত্মা এগিয়ে আসছে আমার দিকে। আজ সে রেগে গেছে, তার তীব্র আক্রোশের দৃষ্টি আমি নিজের প্রতিটি লোমকূপে অনুভব করতে পারছি। কারণ কোনো এক অলৌকিক উপায়ে রাজনন্দিনী বুঝতে পেরেছে যে আমি কালো পুতুলের বিষয় জানতে চাইছি, এবং সে চায় না সেই অভিশপ্ত পুতুল কেউ খুঁজে পাক। পেছনে না তাকিয়ে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটলাম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। আমার পিছু ধাওয়া করেছে ওই বিকৃত প্রেত মূর্তিটি। সব আলো নিভে গেছে, মহল এখন সম্পূর্ণ অন্ধকার, টর্চটাও পড়ে গেছে হাত থেকে। অন্ধকারে অচেনা জায়গায় ছুটতে ছুটতে আমি ধাক্কা খাচ্ছি মাঝে মাঝে, আর ওই অশুভ অস্তিত্বটা এগিয়ে আসছে ক্রমেই প্রতিবার। হঠাৎ শুনলাম সিলিংয়ের থেকে কিছু একটা আওয়াজ হচ্ছে। মুহূর্তে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় অদ্ভুত এঁকে বেঁকে সাপের মতো নন্দিনী ছাদ বেয়ে মাথার উপরের ঝাড় বাতিটার কাছে উঠে এসেছে। সে কি করতে চাইছে উপলব্ধি করতে পেরে আমি একদিকে ঝাঁপ দিলাম, এবং পর মুহূর্তে বিশাল ঝাড় বাতিটা সশব্দে মেঝেতে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। আর মাত্র আধ সেকেন্ডও আমার দেরি হলে ওটার নিচে পড়ে থাকত আমার রক্তাক্ত মৃতদেহ। আমি আবার অন্ধকারে ছুটতে শুরু করলাম। হঠাৎই টের পেলাম কেউ আমার হাত ধরে টান দিল। হাত ধরে টেনে কেউ আমার একটা ঘরে ঢুকিয়ে নিল। লাইটার জ্বলে উঠল, ছোট্ট হলুদ আগুনের শিখাটা সেই মুহূর্তে আমার কাছে হাজার সূর্যের চেয়ে উজ্জ্বল মনে হল। দেখলাম আমি জয়ের ঘরে। তার মানে অন্ধকারে ছুটতে ছুটতে আমি এই মহলের উল্টো দিকে এসে পড়েছি।
কেন বেরিয়েছো ব্যানার্জি? ওয়াই আর ইউ ইনসেন?
দরজায় ধাক্কার শব্দ হলো।
এই হবিলিতে যেই ঘরে মানুষ থাকে সেই ঘরের দরজায় সেনজির পুজো দেওয়া মালা ছুঁয়ে দেওয়া হয়। তোমার আমার সবার দরজাতেই সেটা করা আছে। বাড়িজি বলেছেন অশুভ শক্তিরা এই দরজা পার করতে পারে না। প্রার্থনা করো যেন ওর কথাই সত্যি হয়।
শ্বাসরুদ্ধ অবস্থায় আমরা দুজন বসে রইলাম। ক্রমাগত দরজায় ধাক্কার পর ধাক্কা পড়ে চলেছে, কিন্তু কি আশ্চর্য পুরনো কাঠের দরজাটা কিন্তু ভাঙল না। কিছুক্ষণ বাদে ধাক্কা থেমে গেল। ভাবলাম আতঙ্কের বুঝি শেষ হলো আজকে রাতের মতো, কিন্তু ভুলটা পর মুহূর্তে ভাঙল। সারা মহল জুড়ে এরপর যেটা শুরু হলো সেটাকে তাণ্ডব ছাড়া আর কিছুই বলা যায় না। শুধু সেই তাণ্ডবের সমুদ্রে এক টুকরো দ্বীপের মতো জয়ের ঘরটায় আমরা দুজন বসে রইলুম সারা রাত। বেশ বুঝতে পারলাম কেন রাজনন্দিনীকে ক্রুদ্ধ না করার উদ্দেশ্যে তার মৃত্যুর প্রায় 500 বছর পরেও তার ঘরটা রোজ সাজিয়ে রাখা হয়। সারা রাত দুজনে ঠায় বসে থাকলাম ঘরের মধ্যে, কেউ একটা কথাও বলিনি যতক্ষণ না বাইরে তাণ্ডব থেমেছে। ভোরের দিকে আস্তে আস্তে সব শান্ত হল। জয় উসখুস করছিল, কিন্তু আমি ওকে দরজা খুলতে বারণ করলাম। প্রায় আধ ঘন্টা যখন কোনো শব্দ পেলাম না, তখন আমি উঠে গিয়ে দরজা একটু ফাঁক করে বাইরে দেখার চেষ্টা করলাম। সব শান্ত দেখে দরজাটা এবার পুরো খুলে বেরিয়ে এলাম। জয় ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে প্রথমেই ছুটল ওর মায়ের ঘরের দিকে।
মা, দরজা খোলো, মা দরজা খোলো মা।
আমি বাইরে বেরিয়ে যা দেখলাম তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এক রাতের মধ্যে সাজানো রাজমহলটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিটি জানলার কাঁচ ভেঙে গিয়েছে, কপাট ভেঙে ঝুলছে, এবং কিছু কিছু গরাদও প্রবল শক্তিতে কেউ উপড়ে ফেলেছে। ঝাড়বাতিগুলি একটিও আর অবশিষ্ট নেই, প্রতিটি ভেঙে প্রায় গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। দেওয়াল জায়গায় জায়গায় ভাঙা, কার্পেট তছনছ, ফালা ফালা করে কেউ আঁচড়ে ছিঁড়েছে। রেলিং দিয়ে নিচে তাকিয়ে দেখলাম দামি সোফা ঘরের কোনায় ভেঙে পড়ে আছে, কেউ অমানসিক জোরে সেগুলো ছুঁড়ে ফেলেছে। ঠিক যেন এই হাভেলির ওপর দিয়ে সারা রাত একটা টর্নেডো ঝড় বয়ে গিয়েছে। আমিও এগোলাম জয়ের মায়ের ঘরের দিকে। আমি তো চিন্তায় পড়েছিলাম যে হয়তো কিছু একটা অঘটন ঘটে গেছে। অনেক ডাকাডাকির পর তিনি দরজা খুললেন।
মা, মা দরজা খোলো, মা দরজা খোলো মা, মা, মা।
দেখলাম মহিলা এখনো থরথর করে কাঁপছেন, চোখে মুখে এখনো গভীর আতঙ্কের ছায়া। এক রাতে তার বয়স যেন 10 বছর বেড়ে গিয়েছে। জয় মাকে জড়িয়ে ধরল।
মা, তুমি মা তুমি ঠিক আছো? মা,
ওটা ওটা আমাদের কাউকে ছাড়বে না, আমাদের কাউকে ছাড়বে না। জানলে কি রয়ে গিয়ে হবেলি, জানলে কি রয়ে গিয়ে হবেলি।
মহিলা ছেলের বুকে মাথা রেখে কেঁদে উঠলেন। এতক্ষণে বনওয়ারিজিও উঠে এসেছেন।
ছোটে হুকুম রানীজি, আপনারা ঠিক আছেন তো? ও কিষণজি কে লাখ লাখ প্রণাম, আপনাদের কিছু হয়নি?
এবারের মতন কিছু হয়নি বনওয়ারিজি, কিন্তু আর নয়, আর নয়, নেহি চাহিয়ে মুঝে ইয়ে সম্পত্তি, পচে যাক, পচে যাক, সব পচে যাক, ওই চুড়েল খাক, সব একা খাক। আমি আজকেই মাকে নিয়ে জয়পুর চলে যাব, মুম্বাইতে গিয়ে আগের মতোই জীবনে চলে যাব। ভেবে নেব, ভেবে নেব যে এই পুরো অধ্যায়টা একটা দুঃস্বপ্ন ছিল, চলে যাব।
আমার কিছুই বলার ছিল না। কালকের পর জয় নিজেই এই ডিসিশন না নিলে আমি ওকে বলতাম এই বাড়ি ছেড়ে দিতে। কালকে শেষ চেষ্টা করে দেখেছি আমি, তাতেও ব্যর্থ হয়েছি, আর তার ভয়ঙ্কর পরিণাম দেখতে পাচ্ছি নিজের চোখে। গতকাল এই প্রাসাদে দরজার বাইরে কোনো জীবিত প্রাণী থাকলে তাদেরও অবস্থা এই ভাঙা আসবাব বা ফালা ফালা করে ছিঁড়ে ফেলা কার্পেটের মতোই হতো। কেন এই হাভেলির অন্য সকল আত্মারা নন্দিনীকে ভয় পায় তা বুঝতে পারছি। তার ক্রোধের নিদর্শন কালই দেখেছি। সে মুক্তি পেতে চায় না। এই বাড়ি, গয়না, পার্থিব সব কিছুর প্রতি তার আজও অমোঘ আকর্ষণ। সে কাউকে ওই কালো পুতুল খুঁজে পেতে দেবে না। এই মহলে সে অন্য প্রতিটি আত্মাকে নিজের সাথে আটকে রাখবে, প্রেতজনিতে সৃষ্টির শেষ দিন অবধি কাটিয়ে দেবে এই মহলে। এই মোহ, আক্রোশ, ক্ষমতার লোভ সবকিছু মিলে তাকে একটি অশুভ প্রেতাত্মায় পরিণত করেছে, চূড়ান্ত ভয়ানক একটি অস্তিত্ব, প্রকৃতি বিরোধী একটি অশুভ অ্যানোমালি। জয় তার মাকে শুয়ে দিতে গেল তার ঘরে।
আমি আর বনওয়ারিজি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আশেপাশের অবস্থা দেখতে লাগলাম। শেষে আমি বললাম, বনওয়ারিজি আপনিও এই হাভেলি ত্যাগ করুন। আমি নিশ্চিত যে জয় আপনাকে আপনার দায়িত্ব থেকে মুক্তি দেবে চাইলেই। বনওয়ারিজি মৃদু হেসে বললেন,
নেই প্রফেসর সাহেব, তা আর হয় না। এ বাড়ি আমি মরার আগেই ছাড়ব। আমার পূর্বজরা এ হাভেলি আগলে রেখেছেন হুকুম লোগোকে লিয়ে। আমি শেষ পুরুষ এ মহল ছেড়ে চলে গেলে পরকালে গিয়ে বাপ দাদাকে কি মুখ দেখাব? তাছাড়া আমি যাবই বা কোথায়? আমার তিন কুলে কেউ নাই সাহেব। এই হাভেলিতেই আমার জন্ম, মা বাবার কাছে বড় হওয়া। জানতে হ্যাঁ প্রফেসর সাহেব, এই অশুভ হাভেলিতে ভি আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। আমি না হয় সেগুলো নিয়েই আমার বাকি জীবনটা কাটিয়ে দেব।
আমি নিজের ঘরে ফিরে এলাম, ব্যাগটা গুছিয়ে নিতে হবে, ফেরার টিকিট দেখতে হবে আগামীকালের। আজকের রাতটা জয়পুরে কোনো হোটেলে কাটিয়ে কালকে কলকাতা ফিরব। শুধু আফসোস একটাই রয়ে গেল যে জয় বড় আশা করে ডেকেছিল আমায়, কিন্তু তার জন্য আমি কিছুই করতে পারলাম না। বরং গতকাল রাতের এই অবস্থার জন্য পরোক্ষভাবে আমিই তাই। ব্যাগ গুছিয়ে ফ্রেশ হয়ে চার পাউরুটি খেয়ে বিছানায় শুয়েছিলাম। টের পাচ্ছিলাম আমি অসম্ভব ক্লান্ত, তাই কখন যেন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। জয় এসে ডেকে তুলল, বিচারা চোখ মুখ বসে গেছে। আমায় বলে গেল যে বেলা সাড়ে চারটে নাগাদ দিনের আলো থাকতে থাকতে গাড়ি রওনা হবে, আমি যেন রেডি থাকি। ঘুম ভেঙে দেখলাম দুপুর হয়েছে, বাইরে চাকর মালি এসে পড়েছে। তারা হতভম্ব অবস্থায় কি করবে ভেবে না পেয়ে ঘুরে বেড়াচ্ছে মহলময়। শুনলাম জয় তাদের সকলকে ছুটি দিয়েছে। আমি বিষণ্নভাবে একটা জানলার সামনে দাঁড়িয়েছিলাম, কিছুই দেখছিলাম না। তাকিয়েছিলাম সামনের বাগান, বড় ভারী লোহার গেটটার দিকে। তখনই চোখে পড়ল যে মহলের প্রাচীরের ওপারে গেটের বাইরে একটা বাচ্চা মেয়ে খেলছে। একটা পাথর ছুঁড়ে ফেলছে রাস্তায়, তারপর এক পায়ে লাফিয়ে লাফিয়ে সেটা অবধি যাচ্ছে। খেলাটার নামটা কি যেন? কিতকিত হিন্দিতে কি বলে? আচ্ছা, ওটা পরশুর ওই মেয়েটা না, ওই যে বাচ্চা মেয়েটার সাথে এখানে হেঁটে আসার পথে দেখা হয়েছিল? হ্যাঁ তাই তো, ওই একই জামা পরে আছে মেয়েটা। কি যেন একটা নাম বলেছিল। দেখলাম মেয়েটা খেলা থামিয়ে মহলের দিকে তাকিয়ে আছে। না, ঠিক মহলের দিকে নয়, যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমায় ডাকছে। কেন যে এরকম মনে হলো বলতে পারি না, কিন্তু আমি নিজের মনে সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলাম। গেটের কাছাকাছি এসেছি তখনই একটা ছোট নুড়ি পাথর পায়ের কাছে এসে পড়ল। তাকিয়ে দেখলাম ছোট্ট মেয়েটা আমার দিকে দেখছে। পাথরটা যে ওরই খেলার পাথর সেটা বুঝতে পারলাম। মেয়েটা মুখের দুই পাশে হাত এনে আমার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল,
আমার খেলার গুটিটা নিয়ে এসো।
আমি ঝুঁকে পাথরটা তুলে এগিয়ে গেলাম। বেরিয়ে মেয়েটির হাতে নুড়িটা তুলে দিয়ে প্রশ্ন করলাম, তুমি কি করছো? মেয়েটি নুড়িটা নিয়ে নিজের ঘাগরার পকেটে রেখে বলল,
খেলছি।
এখন কি খেলার সময়?
সময় কাটাতে খেলছি।
কেন, সময় কেন কাটাতে হবে? মেয়েটির গভীর কালো চোখ দুটো বেশ মায়াময়, কি অদ্ভুত সুন্দর চোখ। মেয়েটা আমার কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল,
তুমি চলে যাচ্ছ?
হ্যাঁ।
আমার কাজটার কি হবে?
আমি একটু অবাক হয়ে জানতে চাইলাম, তোমার কোন কাজ?
উফ, তুমি তো খুব ভুলক্কড় আদমি,
বলে খিলখিল করে হেসে উঠল মেয়েটা। হাঁটতে লাগলো কাছে একটা বড় বট গাছের দিকে। আমি ওর পিছু নিলাম।
আরে ভুলে গেলে? এই তো সেদিন বললাম, আমার একটা কাজ করে দাও।
মেয়েটি সেই বট গাছের বাঁধানো তলাটায় বসল।
ও বলেছিলে বুঝি? হ্যাঁ তাই তো, একেবারে ভুলে গেছি। তা কি কাজ?
আমিও বসলাম চাতালটায়।
একটা জিনিস খুঁজে দাও, হারিয়ে গিয়েছে।
কি?
তুমি যা খুঁজছিলে তা পেয়েছো?
আমি এবার চমকে উঠলাম। আমি যে কিছু খুঁজছি সেটা তুমি কিভাবে জানলে?
যারা কোনো কিছু খুঁজে তাদের চোখ দেখলে বোঝা যায়। তুমি তো তাদেরই একজন।
কাদের একজন?
যারা আজীবন খুঁজে ফেরে।
বলেই আবার হেসে উঠল ছোট্ট মেয়েটি। মেয়েটির হাসি যেন অনেকগুলো সুন্দর সুরেলা বাঁশির শব্দের মতো। মেয়েটি ধারে বসে পা দোলাতে দোলাতে বলল,
আমি ইঙ্গিত না দিলে তুমি কিচ্ছুই খুঁজে পাবে না, কারণ তুমি ভুলক্কড় মাস্টার।
আমি কি খুঁজছি তুমি জানো?
হ্যাঁ।
কি খুঁজছি?
উদ্দেশ্য, জীবনের মানে।
কি বলছে কি মেয়েটি! হঠাৎ ও একটা অদ্ভুত প্রশ্ন করল।
তুমি ভয় পেয়েছ?
আমি একটু থেমে উত্তর দিলাম, হ্যাঁ।
রাজনন্দিনীকে?
তুমি জানো তার ব্যাপারে?
এখানে সবাই জানে। তুমি ওকে শয়তান দুষ্ট ভাবো তাই না? কিন্তু ওর কথা একবারও ভেবে দেখেছো কি?
কার কথা?
দেখেছো তুমি কত ভুলক্কড়। আবার ভুলে গেলে কার কথা বলছি? রাজকুমারী নন্দিনী। ওকে আমি ভয় পাই না, ওর জন্য আমার খুব দুঃখ হয়, কষ্ট হয় জানো।
কেন?
ওর কি দোষ বলো? কত বছর ধরে ও কষ্ট পেয়েছে। ওর তো এতদিন রোগে ভুগে কষ্ট সহ্য করার কথাই ছিল না। অনেকদিন আগেই ও মুক্তি পেত এই দুর্বিষহ কষ্ট থেকে। তার বদলে ও এত সময় ধরে একা একা এই যন্ত্রণা পাচ্ছে। ওর জায়গায় যে কেউ থাকলে কি সে উন্মাদ হিংসাপরায়ণ হয়ে উঠত না বলো?
কিন্তু ও তো নিজেই মুক্তি চায় না।
কারণ ও ভয় পায়। অজানাকে সবাই ভয় পায়, মৃত্যুকেও ভয় পায়, বাকি সবারই মতো। তুমি পাও না?
আমি কেমন জানি মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনে চলেছি। আমার ঘোর লেগে যাচ্ছে এই মেয়েটির কথায়।
সবাই বর্তমানকে আঁকড়ে রাখতে চায়, অজানা ভবিষ্যৎ সবাইকেই ভীত করে। কখনো ভেবে দেখেছ মানুষ সবচেয়ে ভয় করে মৃত্যুকে, যেটা কিনা তার জন্মের সাথে সাথেই নির্ধারিত। সবাই ভাবে ওটাই শেষ, কেউ ভাবে না যে হয়তো ওটাই এক নতুন অধ্যায়ের শুরু। শেষ আর শুরু কি একই নয়?
আমি কিছু একটা বলতে গেলাম কিন্তু বলতে পারলাম না।
বটগাছের পাতাগুলো দেখেছ? একটু আগেই মনে হচ্ছিল যেন সেগুলো শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে, এখন আবার সেগুলো সবুজ মনে হচ্ছে, যেন সবই গাছটার নতুন পাতা লেগেছে। অন্ত আদি।
আমার কেমন জানি সব এলোমেলো লাগছে। মেয়েটি বলে চলল,
তুমি কি জানো যে মহেন্দ্র সিং খুব সুন্দর ছবি আঁকত, বিদেশের এক সাহেবের থেকে আঁকার প্রশিক্ষণ নিয়েছিল। বোনের জন্মদিনে ও বোনের একটা ছবি এঁকে দিয়েছিল।
আমার চোখের দৃষ্টি কেমন ঝাপসা হয়ে আসছে, মাথাটা হঠাৎ হালকা লাগছে, কিছু একটা মনে পড়ছে যেটা এতক্ষণ মনে পড়ছিল না।
তুমি যা খুঁজছো সেটা তুমি নিজেও জানো কোথায় আছে, কিন্তু তুমি ভুলে গিয়েছো, কারণ তুমি তো ভুলক্কড়।
Ha ha ha!
আবার সেই বাঁশি সুরের মতো ঋণ ঋণে হাসি হাসছে মেয়েটা। কি সুন্দর, কি মিষ্টি হাসি।
ব্যানার্জি, আরে ওখানে কি করছো?
আমার ঘোরটা হঠাৎ কেটে গেল একটা পরিচিত গলার আওয়াজে। হ্যাঁ, গাছের পাতাগুলো স্পষ্ট হয়ে এলো। মাথা নামিয়ে দেখলাম গেট দিয়ে জয় বেরিয়ে আসছে।
আর কি করছো এখানে একা একা? অনেকক্ষণ থেকে দেখছি বসে আছো এখানে।
একা না কই, একা তো নই, কিন্তু ডান পাশে তাকাতেই দেখলাম কেউ নেই, শুধু ওই নুড়ি পাথরটা পড়ে আছে পাথরের বেদিতে। ঠাঠা দুপুরে আমি একা বসে আছি এই বটগাছের তলায়।
আরে উপরে গিয়ে ব্যাগ গুছিয়ে নাও, বেরোনোর সময় হয়ে এলো তো। কি হয়েছে তোমার? আই ওয়েল? শরীর খারাপ করেছে নাকি? তোমায় কেমন যেন লাগছে।
আমি উঠে দাঁড়ালাম, জয়ের দুই হাত চেপে ধরে বললাম, জয় চলো আমার সাথে, এক্ষুনি চলো।
কোথায়? আরে কোথায় বলবে তো?
উত্তর না দিয়ে আমি হতভম্ব জয়কে টেনে নিয়ে চললাম মহলের দিকে। ততক্ষণ চললাম যতক্ষণ না মহলের গ্যালারি হলে এসে হাজির হলাম। গতকাল রাতে এখানেও সব তছনছ হয়ে গিয়েছে, প্রতিটা পেন্টিং দেয়াল থেকে খুলে মেঝেতে পড়ে আছে, ওগুলোর কভারের কাঁচ ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে, কয়েকটা পুরনো কাঠের ফ্রেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি খুঁজে চলেছি একটি বিশেষ পেন্টিং, একটু খুঁজতেই সেটা পেয়ে গেলাম, মেঝেতে পড়েছিল এক কোণে, রাজনন্দিনীর একমাত্র তৈলচিত্র। দুই হাতে ওটাকে তুলে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলাম। হ্যাঁ, ওই তো, ওই তো, ওটাই ভুল আছে, অ্যানোমালি।
ম্যানেজি, নাও ইউ আর স্কেয়ারিং মি। কি কি হয়েছেটা কি বলবে প্লিজ?
জয়, আমি জানি ওই পুতুলটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে। এই এই ছবিটার দিকে দেখো জয়। না না, রাজনন্দিনীর দিকে নয়, ওই ব্যাকগ্রাউন্ডে এই মহলেরই যে অংশটা দেখা যাচ্ছে সেটা ভালো করে দেখো, দেখো দেখো দেখো। জয় কয়েক মুহূর্ত ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো পেন্টিংটার দিকে, তারপর দুদিকে ঘাড় নেড়ে বলল,
ঠিক বুঝলাম না কি বলতে চাইছো।
এই দেখো, হাভেলির সামনে একটা ছোট্ট বাঁধানো জলাশয় আছে, পাশে দুটো দেবদূতের মূর্তি, সেগুলো যে বহু পুরনো সেটা দেখেই বোঝা যায়। তাছাড়া এই ছবিতে সেই জায়গাটা দেখা যাচ্ছে মানেই এটা সেই সময়ও ছিল। এবার এবার মূর্তি দুটোর দিকে দেখো, ছবিতে একটি মূর্তি দেবদূতেরই আছে কিন্তু অন্যটা। জয় আরো একবার ছবিটা দেখল, এবার ব্যাপারটা ওরও নজরে পড়েছে। অন্য মূর্তির মুখটা বিকৃত, কান লম্বা এবং পালকের ডানার জায়গায় বাদুড়ের মতো ডানা, মাথায় উঁচু দুটো শিংও আছে যেন। এটা তো এঞ্জেল মূর্তি নয়, এটা ডিমনের মূর্তি। কিন্তু কেন, হঠাৎ এই দ্বিতীয় মূর্তিটা কেন আসলের থেকে আলাদা আঁকা হয়েছে, কেন? তার কারণ এটাই রাজনন্দিনীর দাদা মহেন্দ্র সিং এর দেখে যাওয়া সেই লুকোনো সংকেত। এই ছবির শিল্পী আর কেউ নন, স্বয়ং মহেন্দ্র সিং।
সে কি? তুমি কিভাবে জানলে সেটা?
হাভেলির বাইরে ওই ছোট মেয়েটা আমায় এই তথ্য জানিয়েছে। প্রথম দিন মহলে ঢোকার সময় ওই বাঁধানো জলাশয় আর মূর্তি দুটো খেয়াল করেছিলাম, তখন কিছুই মনে হয়নি। কিন্তু গতকাল থেকেই ওই জায়গাটায় গেলে কিছু যেন একটা খটকা লাগছিল, কিছু যেন একটা মিল ছিল না অন্য একটা কিছুর সাথে। সেটা যে ঠিক কি তা মনে করতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি কি ঘটেছে। এবার এই দুদিনের মাঝে আমি মহেন্দ্র সিং এর আঁকা রাজনন্দিনীর এই পেন্টিংটা দেখে ফেলেছি। মানুষের মস্তিষ্ক বড়ই অদ্ভুত জিনিস জয়, আমি লক্ষ্য না করলেও আমার মস্তিষ্ক এই ছবিতে একটি মূর্তির বিকৃতি ঠিক খেয়াল করেছিল। ব্রেনের কোণ থেকে সেটা বারবার আমায় মনে করাতে চাইছিল এই ছবিটার কথা, যতবার আমি বাগানে ওই মূর্তিটার সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম। কিন্তু ব্যাপারটা মনে পড়ছিল না, কারণ সেটার গুরুত্ব আমি জানতাম না। ওই ছোট মেয়েটা না থাকলে আজ ওই ক্ষুদ্র অ্যানোমালিটা আমি ধরতেই পারতাম না।
কিন্তু কোন মেয়ে, তুমি কার কথা বলছো?
আরে বাইরে যে মেয়েটা আমার সাথে কথা বলছিল, আসার দিন দুপুরেও যে মেয়েটাকে দেখলে তুমি, জয়কে এবার বিস্মিত মনে হল।
আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট ব্যানার্জি।
আমি কোনো ছোট মেয়েকেই দেখিনি, সেদিনও না আজকেও না। তাছাড়া একটা মেয়ে কিভাবে জানবে এইসব কথা, এটা অসম্ভব।
এবার আমার বিস্মিত হবার পালা। এতক্ষণ উত্তেজনার ব্যাপারটা ভেবে দেখিনি, কিন্তু জয়ের কথাটা সত্যি। ওই মেয়েটা কিভাবে জানে এত কিছু, যেখানে এই মহলের বংশানুক্রমে খাস লোক বনোয়ারিজি যা জানে না, সেটা কোনো এক গ্রামের মেয়ের পক্ষে কিভাবে জানা সম্ভব। কিন্তু আমার মন বলছে যে কথাটা মিথ্যে নয়, আমার ইনস্টিংক্ট আজ অবধি কখনো ভুল হয়নি। ঠিক না ভুল সেটা বোঝার একটাই উপায় আছে জয়, দ্বিতীয় এঞ্জেল মূর্তিটার বেসটা ভেঙে দেখি।
বেশ, আমি বনোয়ারিজিকে বলছি লোক ডাকতে।
হ্যাঁ, এক্ষুনি ডাকো, সন্ধ্যা নামতে আর বাকি নেই। তোমার মাকে নিয়ে তুমি রওনা হয়ে যাও, যা করার আমি করব।
নো ওয়ে ব্যানার্জি, হারগিজ নেই। মাকে আমি পাঠিয়ে দিচ্ছি এখনই, কিন্তু আমি আর তুমি এখানেই থাকব, আমি এর শেষ দেখতে চাই।
জয় চলে যেতে আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। সূর্যের তেজ কমে এসেছে, হাত ঘড়ি দেখে বুঝলাম সময় কমে আসছে। কোনো লোক আসতে রাজি হল না এই বাড়িতে কাজ করতে। অগত্যা হাতে কিছুটা সময় আছে দেখে আমি আর জয় মিলেই কাজে নামলাম। মূর্তির গোড়ায় শাবল দিয়ে নিজেই প্রথমটা আঘাত করলাম, কাকতালীয় কিনা জানি না, কিন্তু শাবলের প্রথম আঘাতটা পাথরে একটি সূক্ষ্ম ফাটল সৃষ্টি করার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ধাক্কা দিল মহলের গায়ে। ভাঙা দরজা জানলাগুলো একবার কেঁপে উঠল সেটার দাপটে। যদি আমি আমার উদ্দেশ্যে সফল হই, তবে কাল জয়ের মাকে ফিরে আসতে বলব, আর যদি না হই, তবে আমি ওর সঙ্গে জয়পুর রওনা দেব। যদিও দ্বিতীয়টা নিয়ে আমি নিশ্চিত নই, কারণ আমার মনে হচ্ছে আজ যদি আমি অসফল হই, তাহলে এই মহল থেকে জীবিত অবস্থায় বেরোতে পারব না। রাজকুমারী নন্দিনী আমাকে মাফ করবেন না। সুবিধের কথা একটাই যে বাড়ির গেটটা কাছাকাছি আছে, একবার কোনোভাবে সেটা পার করতে পারলে আমি রাজনন্দিনীর নাকালের বাইরে। শাবলের কয়েক ঘা দেওয়ার পরেই দেখলাম আমরা দুজনেই দরদর করে ঘামছি এবং কাঁধ দুটো টনটন করছে। আমাদের পক্ষে এই পাথরের মূর্তির নিচের মাটি সরানোটা খুবই পরিশ্রম সাধ্য কাজ, কিন্তু কোনো একটা শক্তি যেন আজ আমাকে চালনা করে নিয়ে যাচ্ছে। বাতাস শীতল হয়ে এসেছে, আমার ঘাম বারবার শুকিয়ে দিচ্ছে তারা, এবং আশ্চর্যভাবে কিছুক্ষণ বাদেই হঠাৎ বৃষ্টি নামল। এই মরু অঞ্চল যেন বহুদিনের পর মেঘ সুধার স্বাদ পেল, যার ফলে শুকনো শক্ত মাটি ক্রমেই নরম হয়ে পড়ল, নিচের মাটি সহজে উঠে আসতে লাগল। প্রকৃতি আজ আমার সঙ্গ দিয়েছে। কতক্ষণ সময় গেল জানি না, সম্ভবত কয়েক ঘন্টা, কারণ আমার কাঁধ ও হাত ব্যথা করছে, কিন্তু মন বলছে আর বেশি দেরি নেই। কালকে রাতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে, অতএব এখন এই বৃষ্টি আর অন্ধকারে আমার ভরসা হল ছোট দুটো দুই ব্যাটারির এমার্জেন্সি লাইট এবং পূর্ণিমার চাঁদের আলো। এই বৃষ্টির মাঝে চাঁদ যে কিভাবে দেখা যাচ্ছে তা আমার জানা নেই, তবে মনে হচ্ছে ঠিক যেন শুধু এই মহলের এই জায়গাটুকুতেই বৃষ্টি হচ্ছে। মন বলছে আমি কাছাকাছি আছি সেই জিনিসটার। একটা আলো টেনে কাছে নিয়ে এলাম, কাদা মাটিতে হাঁটু গেড়ে বসে এবার ছোট একটা মাটি কোপানোর খুঁড়পি তুলে নিলাম। বেশিক্ষণ খুঁজতে হল না, একটি শক্ত লোহার বাক্স উঁকি দিল মাটির নিচ থেকে। দ্বিগুণ উৎসাহে মাটি সরাতে শুরু করলাম, কিছুক্ষণ বাদেই বের করে আনলাম বাক্সটা। জয়ের দিকে তাকিয়ে দেখলাম ও আমারই মতো উত্তেজিত। প্রাচীন জং ঢাকা বাক্স, একটা তালা ঝুলছে যেটার কিছুটা জঙে খেয়ে গিয়েছে। শাবলটা তালার মাঝে ঢুকিয়ে চাপ দিলাম, সহজে খুলল না।
বেশ অনেকক্ষণ চাপ দিয়ে শেষ পর্যন্ত তালাটা জবাব দিল। টের পাচ্ছি আমার হৃদয়ের গতি উত্তেজনায় বাড়ছে। বাক্সের ঢাকনাটা খুলতে দেখতে পেলাম একটা অদ্ভুত কালো রঙের কাঠের পুতুল, গোল মাথা, গোলাকার চার হাত পা, মুখ চোখ কিছুই নেই। জিনিসটা কাঠ কিনা জানি না, তবে এত বছরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। পুতুলটার উপর একটা সুতো বাঁধা, সেটা টান দিতেই ছিঁড়ে গেল। আর পর মুহূর্তেই যেন একটা তীব্র অশুভ তাপ এসে আমার সারা শরীরে হলকা দিয়ে গেল। দ্রুত সেটাকে আবার লোহার বাক্সে ফেলে দিলাম। ওটা বেশিক্ষণ হাতে ধরে রাখতে পারবো না আমি, কারণ মুহূর্তে যেন ওটা আমার অনেকখানি শক্তি নিংড়ে শুষে নিয়েছে। বুঝতে পারলাম যে এই তীব্র অশুভ জিনিসটার উপস্থিতি কেন আমি টের পাইনি এতক্ষণ। যে কোনো শুভ বা অশুভ বস্তু বা সত্তার থেকে এক ধরনের পজিটিভ বা নেগেটিভ ভাইব্রেশন নির্গত হয়। জিনিসটা ঠিক কিরম আমি বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু সেটা অনুভব করার ক্ষমতা আমার আছে। ওই সুতোটা কোনো সাধারণ সুতো নয়, ওটা এত বছর ধরে এই পুতুলের থেকে নির্গত ওই নেগেটিভ ভাইব্রেশনকে আচ্ছাদিত করে রেখেছিল, বিজ্ঞানের ভাষায় যাকে বলে ফোর্স ফিল্ড। এটা নিশ্চয়ই সেই ডাইনি বুড়িটাই করেছিল ইচ্ছে করে, যাতে এর উপস্থিতি আমার মতো কোনো মানুষের থেকে সুপ্ত রাখা যায়। কিন্তু ওই সুতোটি থেকে মুক্ত হতেই পুতুলটার থেকে তীব্র নেগেটিভ শক্তি আমার প্রায় সারা শরীরে জ্বালিয়ে দেওয়ার মতো অনুভূতি সৃষ্টি করেছে। এটা যত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে ততই মঙ্গল। একটা জারে কিছুটা কেরোসিন আগেই আনিয়ে রেখেছিলাম, সেটা তুলে কার্পণ্য না করেই বেশ কিছুটা ঢেলে দিলাম বাক্সের মধ্যে, কারণ বৃষ্টির জলে এমনিতেই ভিজে আছে ওটা, তার সাথে মাটির নিচের ড্যাম্প। জয় ওর লাইটারটা বের করল। অগ্নি সব কিছুকে ধ্বংস করে, শুদ্ধ করে। হাওয়া থেকে বাঁচিয়ে হাতের তালু দিয়ে ঢেকে আগুনটা জ্বালালাম, এবং পর মুহূর্তে একটি প্রচণ্ড অশুভ উপস্থিতি টের পেলাম পেছনে। ষষ্ঠ ইন্দ্রিয় সচেতন করতেই জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেও একদিকে গড়িয়ে গেলাম, আর সাথে সাথেই মার্বেলের মূর্তিটা বিকট শব্দ করে গোড়া থেকে ভেঙে পড়ল আমি যে জায়গাটায় এক মুহূর্ত আগে বসেছিলাম সেইখানে। এই নিয়ে পরপর দুই রাতে দুবার আমার সিক্স সেন্স আমার প্রাণ রক্ষা করল, কিন্তু আমি জানি যে তৃতীয়বার আমার ভাগ্য এত ভালো নাও হতে পারে। গড়িয়ে যাওয়ার ফলে চোখের চশমা খসে পড়েছে, কিন্তু ওই বিকৃত জিনিসটাকে আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। শীর্ণ চার হাতে পায়ে ভর করে এক অস্বাভাবিক ছন্দে ওটা ধেয়ে আসছে আমার দিকে। ভারী সোনার গয়নাগুলো একে অপরের সঙ্গে ঠোকাঠুকি লেগে তালে তালে এই শব্দ সৃষ্টি করছে বারবার। এই অন্ধকার রাতে এই মহলের বাগানে সেই দৃশ্য যে কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করাও সম্ভব নয়। আমি নড়তে পারছি না, ঘাট হয়ে বসে আছি শুধু ওই বিকৃত ভয়ানক মুখটার দিকে তাকিয়ে।
জয়, আগুন দাও, জয় আগুন দাও, কি করছো? কি
ব্যানার্জি চলছে না, চলছে না ব্যানার্জি, বারবার নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে বারবার।
সর্বনাশ, জয় কুইক, ইটস কামিং।
জয়
দৌড় দিল, আমি তার পিছু নিতে গেলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। রাজনন্দিনীর শীর্ণ কঙ্কাল সার হাত আমার পা ধরে টান দিল, আমি মুখ থুবড়ে পড়লাম ভেজা কাদা মাটিতে। আমার হাত থেকে পুতুলের বাক্সটা ছিটকে পড়ল দূরে। বুঝতে পারলাম আমার মৃত্যু এবার নিশ্চিত। আমার শরীরে একটা কিলবিলে সাপের মতো করে ওই বিভৎস জিনিসটা উঠে আসছে। তার মুখটা ধীরে ধীরে আমার মুখের একদম সামনে এলো। তার
কুৎসিত মুখে শুধুই নিঃসংশতা আছে, চোখের দৃষ্টিতে অপার্থিব জিঘাংসা, তার দুই হাত আমার গলায় উঠে এলো। চাপ দিতে শুরু করলো হাত দুটো।
ব্যানার্জি,
জয় ফিরে এসছে, জয় ফিরে এসছে, আমায় বাঁচাতে এসেছে, কিন্তু কিন্তু
কিন্তু ভুল করেছে।
হঠাৎ হঠাৎ অদ্ভুত একটা হামিং সাউন্ড কানে এলো, আর গলার উপরে চাপটা কমে এলো, কিন্তু এখনো সেই অশরীরী আমার দেহের উপর আছে বুঝতে পারছি। চোখ খুললাম এবং এক বিচিত্র দৃশ্য দেখতে পেলাম। দপদপ করছে এমার্জেন্সির আলো, আর তাতেই দেখলাম রাজনন্দিনীর হাত টেনে ধরে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া মূর্তি। তাদের মধ্যে বেশিরভাগকে আমি গত দুরাতে দেখেছি মহলের অন্ধকারে মিশে থাকতে। ওরা সকলে বাধা দিচ্ছে রাজনন্দিনীকে, তারা ঘিরে রেখেছে আমাদের, প্রতিহত করছে তার শক্তিকে। সিঁড়িতে দেখা সেই ছোট ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা না বললেও ওর মৃত ঝাপসা চোখের ভাষায় কি বোঝাতে চাইল তা আমার কাছে স্পষ্ট। ওরা বেশিক্ষণ এভাবে আটকে রাখতে পারবে না রাজনন্দিনীকে, আমার হাতে সময় কম। ওই পুতুলটা আমাকে এই সুযোগে ধ্বংস করতে হবে, মুক্তি দিতে হবে ওদের চিরতরে। জয়, জয়! দেখলাম জয় জ্ঞান হারিয়েছে, আমি ওকে ফেলে রেখেই দৌড়ে গেলাম ভাঙা মূর্তিটার কাছে। লাইটারটা, হায় ঈশ্বর, ওটা যে কোথায় পড়ে গেছে জানি না, পাগলের মতো মাটিতে খুঁজতে থাকলাম, না না নেই। এদিকে দেখতে পেলাম রাজনন্দিনীর প্রেত ক্রমে অন্য আত্মাদের পরাজিত করছে, এক এক করে ওরা উবে যাচ্ছে। শেষজন যে তার হাত ধরে জয়ের গলা থেকে দূরে টেনে রেখেছিল তিনি স্বয়ং রাজা ভবানী সিং, তার ছায়া মূর্তিটাও একসময় মিলে গেল। রাজনন্দিনী তার আক্রোশ দৃষ্টি আমার দিকে দিল, জয়কে ছেড়ে আবারও সে এগিয়ে এলো আমার দিকে, আর তখনই হঠাৎ তীব্র আলো চারিদিক আলোকিত করে দিল, এবং কয়েক সেকেন্ড পরেই তীব্র শব্দ করে বাজ পড়ল একদম কাছেই, এবং সেই সঙ্গেই এই প্রথমবার একটা বিকট আর্তনাদ বেরিয়ে এলো আমার সামনে থাকা ভয়ঙ্কর প্রেত মূর্তির মুখ থেকে। কিন্তু তার দৃষ্টি এখন আমার দিকে নয়, কিছুটা দূরে অন্য কিছুর দিকে তার জ্বলন্ত দৃষ্টি। সেদিকে তাকিয়ে দেখতে পেলাম বাজটা কোথায় পড়েছে। বাজ পড়েছে লোহার বাক্সটার ওপর, তার মধ্যে থাকা বস্তুটা এখন আগুনে জ্বলছে। বুঝলাম প্রকৃতি আরো একবার আমায় সাহায্য করল। প্রকৃতি অ্যানোমালি পছন্দ করে না, আর তাই আজকে প্রকৃতি নিজেই তার বুক থেকে একটা ভয়ঙ্কর অ্যানোমালিকে শেষ করে দিতে বদ্ধপরিকর হয়েছে। অপ্রত্যাশিত আরো একটা আওয়াজ কানে এলো, আওয়াজটার দিকে চোখ ফেরাতেই দেখলাম মহলের ভারী লোহার গেটটার দুটো পাল্লা খুলে যাচ্ছে সশব্দে। রাজনন্দিনী থমকে গিয়েছে, সেদিকেই তাকিয়ে আছে, কিছু একটা ঘটছে, ঘটতে চলেছে, কিন্তু কি? বৃষ্টি হঠাৎই বন্ধ হয়ে গেল, তবুও চোখে চশমা না থাকায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হল যেন অবাধ সিংহ দ্বারের উপারে কেউ একজন এসে দাঁড়িয়েছে। কয়েক মুহূর্ত সে অপেক্ষা করল, এবং তারপরেই ছায়ামূর্তিটি একটি পা রাখল প্রাঙ্গণে, এগিয়ে এলো সে। ছায়ামূর্তিটি ছোটখাটো একজন মানুষের মনে হচ্ছে, আমার পরিচিত মনে হচ্ছে ছায়াটা। চোখ পুঁচকে দেখার চেষ্টা করলাম, দেখতেও পেলাম, আর এ কি? এ তো সেই ছোট্ট মেয়েটা, আসার দিন যার সাথে দেখা হয়েছিল, আজকে দুপুরেই যে খেলার ছলে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা জানিয়েছিল, ও এখানে কি করছে? মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসল, কি অদ্ভুত সুন্দর সরল সেই হাসি, চাঁদের জ্যোৎস্নায় মেয়েটাকে মায়াবী লাগছে। মেয়েটার পরনে সেই একই পোশাক, কিন্তু কি আশ্চর্য, ওর পোশাক ভেজেনি কেন, সবকিছু শুকনো আছে কিভাবে? আমি কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি আমার দিক থেকে চোখ ফেরালো রাজনন্দিনীর দিকে। ও কি দেখতে পাচ্ছে নাকি তাকে? রাজনন্দিনীর দিকে তাকাতেই আমি অবাক হলাম, কারণ তার চোখে অশুভ শক্তির অহংকার আর নেই। তার বদলে যেটা ফুটে উঠেছে সেটা হল ভয়। রাজনন্দিনী এই ছোট্ট মেয়েটাকে ভয় পাচ্ছে, কিন্তু কেন? অন্যান্য অশরীরি ছায়ামূর্তিগুলো আবারও ঘিরে দাঁড়িয়েছিল চারপাশে, কিন্তু ক্রমেই অস্পষ্ট হয়ে আসতে শুরু করেছে সেগুলো। না, এবার আর তারা লুকিয়ে পড়ছে না, বরং চিরতরে নিয়ে যাচ্ছে একে একে। তাদের মুখে বহু আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার তৃপ্তি, মুক্তি, ওরা মুক্তি পাচ্ছে একে একে। একটু আগে ভেতরে ঢুকে আসা মেয়েটির দৃষ্টি যার দিকে পড়ছে সেই মুক্তি পাচ্ছে। আর তখনই আমার মনে পড়ে গেল মেয়েটির নাম। প্রথম দিন যে নামটা আমায় বলেছিল সেটা কিছুতেই মনে পড়ছিল না, এতক্ষণে এইবার মনে পড়ল। ওর নাম সাম্ভবী। সাম্ভবী মানে যে অবশ্যম্ভাবী, অর্থাৎ মৃত্যু। মুহূর্তে আমার মনে পড়ে গেল এই মেয়েটির সাথে আমার সাক্ষাতের ঘটনার কথাগুলো। সে প্রথমবার বলেছিল যে ও মহলের বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ, সে এত বছর অপেক্ষাই করছিল এই মহলের বাইরে দাঁড়িয়ে আজকের এই ক্ষণের, যখন সে প্রবেশ করতে পারবে আবার এই মহলে। ও আমায় বলেছিল ওর একটা কাজ করে দিতে। ও জানত আমি পারব এই হাভেলির অভিশাপ শেষ করে তাকে আবার এই মহলে প্রবেশ করার অধিকার ফিরিয়ে দিতে, কারণ মৃত্যু অবাধ, মৃত্যু সর্বগামী এবং অপ্রতিরোধ্য। ওই আমায় সেই তথ্য দিয়ে সাহায্য করেছিল এই পুতুলটা খুঁজে পেতে, যে তথ্য কোনো জীবিত মানুষের পক্ষে জানা সম্ভব নয়। সেই সাথে এও বুঝতে পেরেছি কেন দুবারই জয়কে দেখতে পাইনি, কারণ তাকে শুধু আমিই দেখতে পাই। এখনো শুধু আমি এই মহলের প্রাঙ্গণে ঘটে চলা অবিশ্বাস্য ঘটনা প্রত্যক্ষ করতে পারছি। সভায় হামাগুড়ি দিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজনন্দিনী, কিন্তু পারল না। সাম্ভবী তার সামনে এসে দাঁড়িয়েছে, তার ঠোঁটে হাসি, নিজের ছোট্ট হাতটা রাজনন্দিনীর মাথায় রাখল। সে কুঁকড়ে গেল নন্দিনীর শরীরটা, কিন্তু তারপরেই তার বিকৃতি কেটে যেতে লাগল, পরিবর্তন হতে শুরু করল তার মধ্যে। তার আত্মা ও অভিশপ্ত এই অস্তিত্ব থেকে ধুয়ে যাচ্ছে বহু যুগ ধরে ব্যাধির ও যন্ত্রণার গ্লানি। বিশ্রী প্রেতাত্মা থেকে শেষ মুহূর্তে তাকে গ্যালারির ছবিতে দেখা রাজনন্দিনী বলে চিনতে পারলাম। তারপর সেও অন্য অশরীরীদের মতোই আবছা হয়ে মুক্তি পেল তার পার্থিব বন্ধন থেকে। ছোট্ট মেয়েটি আরো একবার আমার দিকে তাকিয়ে হাসল। গভীর কালো চোখে একবার আমার দিকে তাকিয়ে থাকল কয়েক মুহূর্ত, তারপর সেও চাঁদের আলোর সাথে মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল। টের পেলাম এই মহলের বাতাসে ভারী ভাবটা কেটে গেছে, সবকিছু এখন স্বাভাবিক হয়েছে। আমি ক্লান্ত শরীরে এলিয়ে পড়লাম, আর কিচ্ছু মনে নেই। জয়ের মা এবং বনওয়ারিজি পরের দিন ফিরে এসেছিল মহলে। আমি আশ্বস্ত করেছিলাম যে আর কিছু ঘটবে না, বিপদ কেটে গিয়েছে। পরের দিন পুরোটাই প্রায় আমি নিজের ঘরে ঘুমিয়ে কাটালাম। ক্লান্তি কাটল অনেকটাই, তবে দুহাতের ব্যথা আরো কয়েকদিন রইল। আমার আশ্বাস পেয়ে জয় ভাঙা প্রাসাদ ঠিক করানোর লোক লাগিয়েছে। আশা করা যায় আর কয়েক মাসের মধ্যেই এই রাজমহল একটি জমজমাট 3 বা 5 তারা হোটেল হয়ে উঠবে। জঙ্গল, মরুভূমি, ইতিহাস এসব ছাড়াও ট্যুরিস্টদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ যোগ হবে, ভৌতিক কাহিনী। আরও 4 দিন থেকে বিদায় নিয়েছিলাম রেদপুরের রাজবাড়ি থেকে। গোটা ঘটনাটায় জয় কিছুটা হতভম্ব। আমিও ভেঙে তাকে সবকিছু বলিনি, কারণ আমি নিজেও কি সবকিছু বুঝেছি? এই জগতের সবচেয়ে প্রাচীন এক অস্তিত্ব আমায় একটি ছোট মেয়ের রূপে দেখা দিয়েছিল, এই কথা আমি কিভাবে ব্যাখ্যা করব কাউকে? কিছুটা ক্লান্ত হলেও জয়ের মধ্যে সেই পরিচিত ফুর্তিবাজ ভাবটা ফিরে এসেছে। বেরোনোর আগে মজা সুরে জানতে চেয়েছিল,
আর কতদিন ভূতের আর সুপারন্যাচারালের পেছনে দৌড়ে বেড়াবে ব্যানার্জি? এবার বিয়ে করো।
আমি হেসে বলেছিলাম, আগে তুমি করো, তারপর দেখছি।
আচ্ছা, ওই মেয়েটা কে সেটা তো বললে না।
আমি শুধু বললাম, এখনো সময় আসেনি, এলে নিজেই জানতে পারবে।
সানডে সাসপেন্সে শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির এখানে মৃত্যুর প্রবেশ নিষেধ। অভিজ্ঞান গাঙ্গুলির জন্ম 29 জুন 1990 সালে। প্রযুক্তিবিদ্যায় স্নাতক, ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি এবং কয়েক বছর বিদেশে গবেষণার পর বর্তমানে ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত। 2022 সালে প্রথম প্রকাশিত হয় লেখকের চাণক্য সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র। অন্যান্য প্রকাশিত বই স্বরশাস্ত্র, একদা আর্যাবর্তে, অপার্থিব সিরিজ ইত্যাদি। এই গল্পটি অগ্রন্থিত, এটি শুধুমাত্র প্রকাশিত হয়েছে নবরোজ পত্রিকার পূজো সংখ্যায় 2024-এ। গল্প পাঠ ও প্রফেসর অতীন্দ্র ব্যানার্জির ভূমিকায় মির্চি সুমক। অতীত অংশের গল্প পাঠ অংশুমান পাল, রাজা ভবানী প্রসাদ জো ব্যানার্জি, নন্দিনী সুনয়না, জয় সাক্ষ্য রায়, জয়ের মা ইন্দ্রাণী, সুখী অভিজিৎ, বনওয়ারি শেখর, শাম্ভবী পৃথা, সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা আভ, সঙ্গীত সৌম শুভ প্রস্তে, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার সহায়তায় আকাশ সরকার, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, কাহিনীর সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনারা শুনতে পারবেন মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে অথবা গানা অ্যাপে।